بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أبري أمي بعون الله وبتوفيقه دوتا بشاي أبنى درشته আলোচনার আশা পোষণ করছি। একটা বিষয় যেটা আমি ওই আগেই আপনাদেরকে বলছিলাম যে সাজদায় সহর যে কখন সাজদায় সহর প্রয়োজন হয় এবং কিভাবে আমরা দেব, তো সাজদায় সহর মাসআলাটা এটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে মাইয়িতের শেষ মুহূর্ত থেকে নিয়ে শুরু করে তার দাফন কাফন পর্যন্ত সুন্নাহ অনুযায়ী আমরা কীভাবে সম্পাদন করব, ওই বিষয়গুলো, এই দুইটা বিষয় নিয়ে মূলত আমি চাইতেছি যে আপনাদের এবারের এই ট্যুরে এই দুইটা বিষয় সম্পাদন করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তৌফিক প্রার্থনা করছে। আসলে প্রথমত আমাদের অনেক বিষয়, যে বিষয়গুলো আমাদের ডেইলি লাইফে জন্য প্রয়োজন, আমরা অনেক সময় হয় যে এগুলাকে ছোটো মাসআলা মনে করে এগুলাকে রেখে দিই, এগুলার প্রতি আমাদের খুব একটা আমরা গুরুত্ব আরোপ করি না এবং এগুলাকে বাদ দিয়ে অন্যান্য বড় বড় বিষয় যেগুলো ওইগুলার প্রতি মনোনিবেশ থাকে বেশি। তো আসলে আমাদের দিনের যে বিষয়টা, দিনের বিষয়টা হচ্ছে যে আমার যে বিষয়গুলো আমার জীবনের সাথে বেশি সম্পর্কিত সে বিষয়গুলোকে আমরা আমাদের তালিম, তাআল্লুম, তারবিয়া এই 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 ক্ষেত্রে ওই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব, যে বিষয়গুলো আমাদের জীবনের সাথে বেশি সম্পৃক্ত। এবং এটাই হচ্ছে ইলমে দ্বীনের, ইলমে দ্বীন আমি কোথা থেকে শুরু করব, ইলমে দ্বীন শুরু করতে হবে ওই বিষয় দিয়ে যে বিষয়টা আমার জীবনের, একজন মুসলিমের জীবনের সাথে যে বিষয়ের সম্পর্ক যত বেশি ওই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমার লেখাপড়া শুরু করতে হবে। এখন যেমন একজন লোক সে আকীদার বিষয়ে অজ্ঞ, তাওহীদ জানে না, তার মধ্যে শিরক আছে, ওই জায়গাতে ওই বিষয়টাকে ওই বিষয়টা তাকে শেখানো বাদ দিয়ে যদি আমরা তাকে সুন্নাহ অনুযায়ী কীভাবে বুকের উপরে হাত বাঁধতে হয় ওইটা যদি আমরা শেখানো শুরু করি, তাহলে এটা কি না, এটা গ্রহণযোগ্য না? তাহলে তারে প্রথমে শেখাতে হবে কি তাওহীদ, তারপরে স্টেপ বাই স্টেপ আস্তে 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 অন্যান্য যে বিষয়গুলো বেশি প্রয়োজন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওই গুরুত্ব অনুযায়ী ওইগুলোর তালিমের প্রতি আমাদের মনোনিবেশ করা বা গুরুত্ব দেওয়া উচিত। সালাতের যে বিষয়টা, এটা হচ্ছে সালাত আল ফারিক বাইনাল মুমিন ওয়াল কাফির, কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য নিরূপণকারী বিষয়টা কি সালাত। এবং ইমানের দ্বিতীয় রুকনি হচ্ছে সালাত। তো সালাতের মধ্যে এই সালাত যদি আমাদের সঠিক এবং সুন্দর হয়, ইমানের পরে একজন মানুষের সালাত যদি তার সঠিক এবং সুন্দর হয়, তাহলে তার পরকালের যে বিষয়গুলো এই এই বিষয়গুলোও সহজ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কারণ ইমানের পরে মানুষের থেকে সর্বাগ্রে যে বিষয়টার হিসাব নেওয়া হবে সেটা কি আস-সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। এই সালাতের মধ্যে অনেক স্ক্রুটিনিটি রয়ে গেছে, যে বিষয়গুলো হয়তো আমরা জানি না, কিংবা জানার ক্ষেত্রে হয়তো আমি ভুলভাবে জানি, যে কারণে আমার সালাতটা আমি হয়তো মনে করতেছি যে এটা সঠিকভাবে আদায় হচ্ছে বা আমি সঠিকভাবে আদায় করছি, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। যে কারণে তাওহীদের জ্ঞানের পরে, ইলমু তাওহীদের পরে সালাতের যে মাসাইলগুলো, এই বিষয়গুলো আমাদের যেগুলো জরুরি এবং যেগুলো প্রতিনিয়ত ঘটে, সালাতের মধ্যে ভুল হয় না কমে বেশি এরকম লোক খুবই কম খুঁজে পাওয়া যাবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকেও সালাতের মধ্যে কী হয়েছে, ভুল হয়েছে, এবং সেই ভুলটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেই, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী সেটা হয়েছে অবশ্যই, যাতে এর দ্বারা উম্মতের তালিম থাকে, উম্মত শিক্ষা পায়। হ্যাঁ, যদি ওইখানে ওই ভুল না হতো তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কী হতো আমরা সেটা জানতে পারতাম না। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকেই সংরক্ষিত রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা কোনো ধরনের ভুল বা ত্রুটি সংঘটিত নাও হতে পারত, কিন্তু এই ভুল বা ত্রুটি সংঘটিত হয়েছে এর মধ্যে কী আছে, উম্মতের জন্য শিক্ষা আছে, যে এর দ্বারা উম্মত যেন শিক্ষা লাভ করে। তো সাজদাতুস সাহর যে বিষয়টা, সাজদাতুস সাহর বিষয় হচ্ছে যে যখন সাহ মানে কি, সাহ শব্দের অর্থ হচ্ছে ভুল, সাজদাতুস সাহ মানে ভুলের সাজদা, তার মানে কি ভুলের সাজদা মানে কি, যে ভুল হলে পরে যে সাজদা দিতে হয় সেই সাজদাই হচ্ছে শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় সাজদাতুস সাহ। তো এই সাজদাতুস সাহর মাসালাতে আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম ফিকহের কিতাবগুলোতে অনেক লিখছেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আমার কাছে সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড যেটা মনে হয়েছে, যে শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহর সাজদা সাহার যে মাসআলা উনি বর্ণনা করছেন, এটা আমাদের বোঝার জন্য ইনশাআল্লাহ খুবই সহজ এবং বিষয়গুলো এইটাতে বেশ স্পষ্টভাবেই তুলে ধরা হয়েছে। যেই কারণে আমি ওই যে সাজদাতুস সাহর এই মাসআলাটা, যদি দুই এক ক্ষেত্রে যদি কোনো ইখতিলাফ থাকে সেটা আমি মেনশন করার চেষ্টা করব, তবে মূল বিষয়টা শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহ যেটা লিখছেন ওইটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা। প্রথম কথা হচ্ছে যে এই যে সাজদাতুস সাহ, সাজদাতুস সাহ কাকে বলা হয়, সাজদা সাহ হচ্ছে যে ওই দুইটা সাজদাকে বলা হয় যে দুইটা সাজদা একজন মুসল্লি তার সালাতের ত্রুটিগুলোকে রিকভার করার জন্য যে দুইটা সাজদা দেয় ওই দুইটা সাজদাকে বলা হয় সাজদাতুস সাহ। সালাতের মধ্যে সংগঠিত ত্রুটিগুলোকে রিকভার করার জন্য যে দুইটা সাজদা দেওয়া হয় ওই দুইটা সাজদাকে শরীয়তের পরিভাষায় সাজদায়ে সাহ বলে। সাজদায়ে সাহ দেওয়া হয় মূলত তিনটা কারণে, সাজদায়ে সাহ দিতে হয় তিনটা কারণে সাজদায়ে সাহ দিতে হয়। একটা হচ্ছে যে সালাতের মধ্যে যদি আপনি কিছু বেশি করে নেন, সালাতের মধ্যে যদি কোনো কিছু বেশি হয়ে যায়, আর আরেকটা কারণ হচ্ছে যদি সালাতের মধ্যে আপনি কিছু কম করে ফেলেন, আর আরেকটা কারণ হচ্ছে সালাতের মধ্যে যদি আপনার সন্দেহ তৈরি হয়, শাক, এই তিনটা কারণে সাজদায়ে সাহ দিতে হয়। একটা কারণ হচ্ছে যে সালাতের মধ্যে যদি আপনি কিছু বেশি করে ফেলেন, আরেকটা কারণ হচ্ছে সালাতের মধ্যে যদি আপনি কোনো কিছু কম করে ফেলেন, আরেকটা কারণ হচ্ছে যদি সালাতের মধ্যে আপনার কোনো বিষয়ে শাক হয়, সন্দেহ হয়, তাহলে এই তিনটা কারণের যে কোনো একটা কারণে সাজদায়ে সাহ ওয়াজিব হতে পারে, এছাড়া অন্য কোনো কারণে সাজদায়ে সাহ ওয়াজিব হবে না। এছাড়া এই তিন কারণের বাইরে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে এর দ্বারা সাজদায়ে সাহ ওয়াজিব হবে না। তাহলে প্রথমত আমাদের এই বিষয়গুলো ঠিক করে নিতে হবে যে আমার সালাতের মধ্যে আমি সাজদায়ে সাহ আমার উপরে ওয়াজিব হচ্ছে কিনা, এই তিনটা কারণের মধ্যে কোনো কারণ পড়ছে কিনা, যে আমি সালাতের মধ্যে একটা কিছু বেশি করে ফেলছি, যেমন হয়তো আমি এক রাকাত বেশি করে পড়ে ফেলছি, কিংবা আমি এক রাকাত কম করে ফেলছি, চার রাকাতের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ে ফেলছি, তাহলে আমাকে সাজদায়ে সাহ দিতে হবে। চার রাখাতের জায়গায় আমি তিন রাখাত পড়ছি, সেখানেও আমাকে কী দিতে হবে? সাজদায় সহ দিতে হবে। আচ্ছা, চার রাখাত পড়লাম না তিন রাখাত পড়লাম, এটার মধ্যে আমি সন্দেহের মধ্যে আছি, এই জায়গাতে আমাকে সাজদায় সহ দিতে হবে। যদি এই তিনটে কারণের মধ্যে কোনো কারণ না থাকে, তাহলে আপনাকে সাজদায় সহ দিতে হবে না। এরপরে যে বিষয়টা, যে এখন আপনি সালাতে বেশি করে ফেলছেন, হয়তো এক রাখাত বেশি করে ফেলছেন, অথবা আপনি তাশাহুদে দুইবার বসার কথা কিংবা একবার বসার কথা, আপনি ওই জায়গাতে দুইবার বসে গেছেন, অথবা আপনি রুকু একবার করার কথা আপনি দুইবার রুকু করে ফেলছেন, বা দুই রাখাতের সালাতে আপনি দুইবার রুকু করার কথা ওই জায়গাতে আপনি তিনবার করে ফেলছেন, কিংবা প্রত্যেক রাখাতে দুই সাজদা দিতেন, ওই জায়গাতে আপনি সাজদা তিনবার দিয়ে দিছেন, এই কাজগুলো যদি হয়ে থাকে, কেউ যদি ইচ্ছাপূর্বক করে থাকে, এই কাজ যদি কেউ ইচ্ছাপূর্বক করে থাকে, যেমন সালাতের মধ্যে সে বেশি করে ফেলছে, সেটা ইচ্ছাপূর্বক, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, এই ক্ষেত্রে সাজদায় সহ কোনো কাজ দেবে না। ইচ্ছা করে যদি কেউ এরকম করে থাকে, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, এই ক্ষেত্রে সেজদায় সহ তার সালাতকে রিকভার করবে না। আর যদি কেউ ভুলবশত এটা করে থাকে, ভুলবশত তার থেকে কিয়াম কিংবা কুরুদ কিংবা রুকু কিংবা সুজুদ তার থেকে একটু বেশি হয়ে গেছে, তাহলে তার উপরে সেজদায় সহ ওয়াজিব হবে। আচ্ছা, এখন এই যে বেশি করা, কেউ বেশি করলো এবং এটা তার স্মরণ পড়লো কখন? যখন সালাত শেষ করার পরে তার স্মরণ হয়েছে যে আমি তো সালাতে এক রাখাত বেশি পড়ে ফেলছি, কিংবা আমি সালাতে তাশাহুদ একটা বেশি করে ফেলছি, এই কথাটা তার মনে হয়েছে কখন? সে ইচ্ছাপূর্বক করেনি, ভুলবশত করছে, এবং এটা মনে হয়েছে তার সালাত শেষ হওয়ার পরে, তাহলে এই ক্ষেত্রে তাকে কী করতে হবে? সে সাজদায় সহ দেবে, সাজদায় সহ করবে এবং তার সালাত ঠিক হয়ে যাবে। আর যদি সে তার এই যে বেশি করার, সালাতে বেশি করছে, এটুকু তার স্মরণ পড়ছে সালাতে থাকাকালীন অবস্থায়, সালাতরত অবস্থায়, তাহলে এই অবস্থায় তাকে কি করতে হবে? যে সে যেহেতু বেশি করতেছে এই জায়গাতে, তাহলে সাথে সাথে ওইখান থেকে তার ফিরে আসতে হবে। যেমন, আচ্ছা, উদাহরণগুলো আমরা পরে পাচ্ছি। তাহলে সালাতে যদি বেশি করে, অনিচ্ছাবশত বা ভুলবশত কেউ যদি সালাতে কিছু বেশি করে ফেলে, এবং সেই বেশি করার বিষয়টা তার স্মরণ পড়লো কখন? যখন সে সালাত শেষ করে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে কেবল তাকে সেজদায় সহ দিতে হবে এবং তার সালাত শুদ্ধ থাকবে, বিশুদ্ধ। আর যদি তার এই বেশি করার বিষয়টা তার স্মরণ পড়ে সালাতরত অবস্থায়, তাহলে যেখানে যে অবস্থায় গিয়ে তার স্মরণ পড়ছে, ওই অবস্থায় সাথে সাথে তাকে ব্যাক করতে হবে, ওই অবস্থায় তাকে ব্যাক করতে হবে এবং এরপরে তাকে সেজদায় সহ দিতে হবে, এরপরে তাকে সেজদাও সহ দিতে হবে। তাহলে দুইটা, সালাতের ভিতরে অবস্থা, সালাতরত অবস্থায় স্মরণ পড়লে ওইখান থেকে তাকে ব্যাক করে যেতে হবে এবং তাকে সেজদায় সাহ দিতে হবে। যেমন আমরা উদাহরণ দিই, যে একজন লোক জোহরের সালাত পড়ছে পাঁচ রাখাত, এই কথাটা তার স্মরণ পড়ছে কখন? যখন সে তাশাহুদে পড়ছে, সালাত পড়তে সে পাঁচ রাখাত, এবং পাঁচ রাখাতের কথাটা তার মনে পড়ছে যখন পাঁচ রাখাতে সে তাশাহুদের শেষ বৈঠকে সে পড়ছে, তখন তার মনে পড়ছে যে আমি পাঁচ রাখাত পড়তেছি। তাহলে এই ক্ষেত্রে তার করণীয় হলো সে তাশাহুদটা কমপ্লিট করবে, এরপরেই সে সাথে সাথে সালাম ফিরে নেবে, সাথে সাথে তাশাহুদটা পড়েই সালাম ফিরে নেবে। তো আমরা কি বলছিলাম, যে যদি সালাতরত অবস্থায় যদি কারো মনে পড়ে যে আমি বেশি করে ফেলছি, তাহলে ওই জায়গাতেই তাকে ব্যাক করতে হবে। এখন
একজন লোক চার রাখাত পড়ে ফেলছে, পাঁচ রাখাতে সে বসছে, পাঁচ রাখাতের শেষতে সহুদে সে বসছে, এখান থেকে তার ব্যাক করার উপায়টা কি? ব্যাক করার কোনো উপায় নেই। এখান থেকে সে কোথায়, সে হয়তো দাঁড়াবে, কারণ বেশি তো হয়েই গেছে, এখন তো ব্যাক গিয়ার লাগানোর আর কোনো অবস্থা নেই। তাহলে ওই জায়গাতেই তাকে স্টপ করতে হবে। এখন সে এটা কমপ্লিট করবে না। শেষ তাশাহুদে সাধারণত আমরা কি পড়ি? এই যে তাশাহুদ পড়ি এবং দুরুদ, দুরুদ ইব্রাহিম পড়ি, তারপরে আমরা এই যে দোয়ায়ে মাসুরা যেটা, এটা আমরা পড়ি। হ্যাঁ, এই জায়গাতে যখন তার মনে পড়লো যে আমি পাঁচ রাখাতের বৈঠকে বসছি, তখন সে এটা কমপ্লিট করবে না। সে সাথে সাথে শুধুমাত্র যেহেতু তাশাহুদ পড়ার রত অবস্থায় আছে, ওই তাশাহুদটা কমপ্লিট করে সে সালাম ফিরিয়ে নেবে, আর এরপরে সে দুইটা সেজদা দেবে, এরপরে দুইটা সেজদা দেবে এবং তার সালাত চাই। পাঁচ রাখাত পড়ে ফেলছে, সালাম ফিরাই ফেলছে, ওই সময় তার মনে হয়েছে যে আমার কি, আমি পাঁচ রাখাত পড়ছি, তাহলে সে কি করবে?
যখন নামাজটা শেষ হয়ে গেছে,
শেষ হয়নি, পাঁচ রাখাত পড়া হয়ে গেছে, সালাম ফিরে নিয়েছে, তারপরে মনে পড়ছে যে আমি পাঁচ রাখাত পড়ছি, এই অবস্থায় সে কি করবে? শুধুমাত্র দুইটা সাজদায় সহ দেবে এবং তার সালাত সাহি। বিষয়টা পরিষ্কার নেই? সালাতে কেউ একজন বেশি করছে, সেটা রুকু হতে পারে, কিংবা এক রাখাত বেশি হতে পারে, কিংবা একটা সেজদা বেশি হতে পারে, একটা রুকু বেশি হতে পারে, একটা তাশাহুদ বেশি হতে পারে, যদি তার এই বেশি করার কথাটা মনে পড়ে সালাত শেষ করার পরে, সালাম ফিরানোর পরে, তাহলে সে কেবলমাত্র দুইটা সেজদায় সাহু করবে এবং তার সালাত সাহি। আর যদি এই কথাটুকু মনে পড়ে তার সালাতরত অবস্থায়, সালাতে থাকাকালীন অবস্থায়, তাহলে যে জায়গাতে তার মনে পড়বে সে ওই জায়গাতেই স্টপ করবে। সে ওই জায়গাতেই, এখন যেমন একজন চার রাখাত পাঁচ রাখাত পড়তেছে, পাঁচ রাখাত পড়তেছে, চার রাখাত কমপ্লিট করছে, পাঁচ রাখাতে সে দাঁড়াইছে, সে মনে করতেছে যে এটা চার রাখাত পড়তেছে, চার রাখাতে পাঁচ রাখাতে রুকুতে গেছে, ওই সময় মনে পড়ছে যে এটা তো আমার পাঁচ নম্বর রাখাত, এখন সে কি করবে? ওই রুকু থেকে দাঁড়িয়ে সোজা সে বসে পড়বে, আর সেজদা করতে যাবে না, সোজা বসে পড়বে এবং বসে সে সালাম ফিরিয়ে নেবে, বসে সে সালাম ফিরিয়ে নেবে, ওইখানে তার আর তাশাহুদ পড়ার দরকার নেই, কারণ চার রাখাতে তো সে তাশাহুদ পড়ছি। যদি সে চার রাখাতে তাশাহুদ না পড়ে থাকে, চার নম্বর রাখাতে সে তাশাহুদ পড়েনি, তাহলে এটা, এখন মনে করেন যে একজন লোক চার রাখাতে সে বসার কথা, বসেনি, দাঁড়াই গেছে, দাঁড়াইয়া পাঁচ নম্বর রাখাত পড়তেছে, এখন এটা কোন ক্যাটাগরিতে পড়বে? সালাতে কম করছে না বেশি করছে, কোন ক্যাটাগরিতে? সালাতে বসেনি, তাহলে একদিক থেকে কি করছে? শর্ট হয়েছে। চার নম্বর রাখাতে তার বসার কথা, সে বসেনি, তাহলে তাশাহুদ বাদ দিয়েছে, সালাতে কম করছে। তার তাশাহুদ বাদ পড়ছে, অতএব সালাতে কম করছে। পাঁচ নম্বর রাখাতে দাঁড়িয়ে গেছে, যখন রুকুতে গেছে ওই সময় তার খেয়াল হয়েছে যে আমি চার নম্বর রাখাতে আমি বসিনি, তাহলে সে সাথে সাথে তাশাহুদে বসে পড়বে। আচ্ছা, যদি যেহেতু এখানে কম হয়েছে, কমের মাসালাগুলো আমরা আসতেছি যে কম করলে কী অবস্থা, এগুলাতে আমরা এখন শুধুমাত্র বেশি করতেছে। চার নম্বর রাখাতে, চার নম্বর রাখাতে সে ঠিকমতো তাশাহুদ করছে, চার রাখাত তার কমপ্লিট হয়েছে, সালাম ফিরানোর কথা সে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে গেছে, পাঁচ নম্বর রাখাত পড়তেছে, রুকুতে গেছে ওই সময় তার স্মরণ পড়ছে যে আমার এটা পাঁচ নম্বর রাখাত, তাহলে সাথে সাথে সে বসে পড়বে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে নেবে, ওইখানে তাশাহুদ পড়বে না, এবং এরপরে সে দুইটা সাজদা করবে, সাজদায় সাহো, কারণ এখানে তার সালাত বেশি হচ্ছে। বিষয় বুঝা গেছে নি? সালাত তার বেশি হয়ে গেছে, চার রাখাত কমপ্লিট পুরা হয়ে পড়ছে, পাঁচ রাখাতে যখন রুকুতে গেছে তখন তার মনে পড়ছে যে আমি এটা পাঁচ নম্বর রাখাত পড়তেছি, তখন এই অবস্থায় সে রুকু থেকে দাঁড়িয়ে সোজা বসে পড়বে, কিংবা রুকু থেকে সে সোজা সেজদাতে চলে যাবে, সে দুইটাই করতে পারে। রুকুতে আছে, রুকু থেকে মাথা তুলে সে বসে পড়বে, অথবা রুকু থেকে ওই অবস্থায় সে বসে পড়বে, বসে সালাম ফিরিয়ে তারপরে দুইটা সহ সেজদা করবে। এই হলো যদি সালাতে বেশি হয় তাহলে করণীয়। আর এই যে সালাতে যদি বেশি হয়, কেউ বেশি করে অনিচ্ছাবশত, তাহলে সেজদায় সহ সালাম ফিরিয়ে সেজদায় সহ করার এই যে দলিল, এই বিষয়ে দলিল কি? দলিল হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পাঁচ রাকাত পড়লেন। হ্যাঁ, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, সালাত কি বাড়ানো হয়েছে নাকি? আজিদা ফিস সালাত, যে সালাত জোহরের সালাত তো আমরা আগে চার রাকাত পড়তাম, আপনি আজকে পাঁচ রাকাত পড়লেন, সালাত কি বাড়ানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে? ফাকালা ওয়া মা যাক, যে কী ব্যাপার, কী হয়েছে? তো সাহাবায়ে কেরাম বললেন সাল্লাইতা খামসান, যে আপনি পাঁচ রাকাত পড়ছেন। তো এই কথা বলার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাজাদা সাজিদাতাইনি বাদামা সাল্লামা, সালাম ফিরানোর পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো সালাম ফিরিয়ে ফেলছেন, তো যখন সাহাবায়ে কেরাম তাকে স্মরণ করিয়ে দিলেন ইয়া রসুলুল্লাহ সালাত কি বাড়ানো হয়েছে, তো জানতে চাইলেন যে কী বিষয়ে, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রসুল্লাহ আপনি পাঁচ রাকাত পড়ছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদা করলেন। তখন এই কথা শোনার পরে দুইটা সাজদা করলেন। তো এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়? যে যদি সালাতে বেশি হয়ে যায় তাহলে সালাম ফিরানোর পরে দুই সাজদা সাজদায় সহ করতে হবে, এটার দলিল হচ্ছে এই হাদিস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে একজন সালাত কমপ্লিট হওয়ার আগেই সে সালাম ফিরিয়ে নিল, সালাত কমপ্লিট হওয়ার আগেই সালাম ফিরিয়ে নিছে, তাহলে এটা কি সালাতে বেশি করা হবে না সালাতে কম করছে, কোনটা ধরা হবে? সালাত কমপ্লিট করার আগেই একজন সালাম ফিরিয়ে নিছে, এই অবস্থায় এটা সে কম করছে, তার করণীয় কি? যদি কেউ ইচ্ছা করে তাশাহুদ পড়ার আগেই যদি সালাম ফিরিয়ে নেয় তাহলে কি হবে, তার সালাত বাতিল হয়ে যাবে। যদি সে ভুলবশত সেটা করে থাকে এবং এই বিষয়টা যদি তার স্মরণ পড়ে যে বেশ কিছু সময় পড়ে তাহলে তাকে সালাত পুনরায় আদায় করতে হবে। আর যদি সে তার সালাতের জায়গায় থাকাকালীন অবস্থায়, মুসল্লাতে থাকাকালীন অবস্থাতেই তার কী হয়েছে, স্মরণ পড়ে গেছে, যেমন এক দুই মিনিটের মধ্যেই তার স্মরণ হয়ে গেছে যে আমি কী করিনি, সালাত কমপ্লিট করিনি, কমপ্লিট করার আগেই আমি সালাম ফিরাই ফেলছি, তাহলে তাকে তার সালাত পরিপূর্ণ করতে হবে। যেমন একজন লোক চার রাখাতের সালাতে তিন রাখাত পড়ে সে সালাম ফিরিয়ে নিছে, সে মনে করতেছে যে আমি কি পড়ছি, চার রাখাত, ভুলবশত তিন রাখাতে সে সালাম ফিরাইছে, সালাম ফিরানোর অনেকক্ষণ পরে তার স্মরণ হয়েছে যে না আমি তো সালাত কী হয়েছে, তিন রাখাত পড়ছি, তাহলে এই ক্ষেত্রে সে কী করতে হবে, তাকে পুরা সালাত পুনরায় আদায় করতে হবে। আর যদি সে ধরেন সালাম ফিরাইছে দুই এক মিনিটের মধ্যেই, মানে সে জায়গা পরিবর্তন করেনি, স্থান পরিবর্তন করেনি, ওই জায়গাতে বসে আছে, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ইনকাস সালাম এটুকু পড়তেছে, ইতিমধ্যে তার স্মরণ হয়েছে কি, যে আমি সালাত তিন রাখাত পড়ছি,
তাহলে সে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং ওই এক রাকাত পরিপূর্ণ পূর্ণ করবে এবং দুইটা সাহসিতা দিবে সালাম ফিরানোর পরে, তাহলে তার সালাত ঠিক হয়ে যাবে। মাসলা ক্লিয়ার নেই? এটা ছোটো ছোটো বিষয়, এগুলা বিষয় হচ্ছে যে যদি কেউ সালাত কমপ্লিট করার আগেই যদি সালাম ফিরাই নেয়, যেমন চার রাখাতের সালাদ তিন রাখাত পড়েই সে সালাম ফিরাই নিছে, সালাম ফিরানোর অনেকক্ষণ পরেই বেশ কিছু সময় পরে তার স্মরণ পড়ছে যে না আমি সালাদ তিন রাখাত পড়ছি, তাহলে তাকে পুনরায় সেই সালাদ আদায় করতে হবে। আর যদি তার যে সময় যে সালাম ফিরানোর পরে কিছু সময়ের মধ্যেই তার এটি স্মরণ পড়ে গেছে, সে মানে স্থান পরিবর্তন করেনি, কিবলা পরিবর্তন করেনি, যেমন কেউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকা সালাম, আহ সালাত তো তিন রাকাত পড়ছি, সাথে সাথে দাঁড়িয়ে যাবে এক রাকাত পূর্ণ করবে তারপরে সালাম ফিরাবে তারপরে দুইটা সাহসিজদা করবে, তার সালাত সাহি। এবং এই এই যে বিষয়টার দলিল কি, এই বিষয়ের দলিল হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন্নান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিমুয যোহরা আবিল আসর ফাসাল্লামা মিন রাকআতাইনি ফখরাজা সারআন মিন আবওয়াবিল মসজিদ ইয়াকুলুন কুসিরাতিস সালাত ওয়াকামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খশবাতিন ফিল মসজিদ ফাত্তাকা আলাইহা কাআন্নাহু গাযবান ফাকামা রাজুল فقال يا رسول الله أنسيت أم قصرت الصلاة فقال النبي صلى الله عليه وسلم لم أنسى ولم تقصر فقال الرجل بلى قد نسيت يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم للصحابة أحق ما يقول قالوا نعم فتقدم النبي صلى الله عليه وسلم فصلى ما بقي من صلاته ثم سلم ثم سجد سجدتين ثم سلم صحيح بخاري এবং صحيح مسلم হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে যোহর বা আসরের বর্ণনাকারীর একটু সন্দেহ আছে বিষয়টা নিয়ে, যে যোহর অথবা আসরের সালাত পড়লেন তো দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে নিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরামরা দ্রুত মসজিদ থেকে বেরিয়ে পড়লেন এবং তারা বলাবলি করতে শুরু করলেন যে সালাত মনে হয় মানে আরও কাসর হয়ে গেছে, সালাত মনে হয় আরও কমিয়ে ফেলা হয়েছে, কারণ ওনারা জানেন যে আসরের সালাত বা জোহরের সালাত কয় রাখাত? চার রাখাত। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে নিয়েছেন, ওনারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলেন যে সম্ভবত সালাতকে আরও কসর করা হয়েছে, আরও কমানো হয়েছে। তো এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছালো, তিনি ওই সময় ওই মসজিদের যে যে মেহরাব যেটা মেহরাবেই ঠেক দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই কথা বলাবলি শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তিনি খুব রাগান্বিত এই ভাবটা প্রকাশ পাচ্ছে, যে যখন সাহাবায়ে কেরামরা বলাবলি করছেন যে সালাত মনে হয় আরও কমানো হয়েছে, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রাগ প্রকাশ পাচ্ছে। তো ইতিমধ্যে সাহাবায়ে কেরামদের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুল করছেন না সালাতকে আরও কমানো হয়েছে? আনাসীতা আম কুসিরাতিস সালাত, আপনি ভুল করছেন নাকি সালাত কমানো হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলও করিনি আর সালাত কমানো হয়নি। তো তিনি ওই 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 সাহাবি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ কদ নাসিত, তাহলে আপনি ভুলে গেছেন। তো অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ওই লোকটা যা বলছে কি ঠিক বলতেছে, যে আমি ভুল করছি? তো তারা বললেন কালু নাম। فتقدم النبي صلى الله عليه وسلم فصلى ما بقي من صلاته, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উনি ইমামের জায়গায় গেলেন,
সামনে বাড়লেন এবং দুই রাখাত পড়লেন, সালাম ফেরালেন, তারপরে দুইটা সহ সেজদা করলেন। তাহলে এই হাদিস থেকে কি দলিল পাওয়া গেল? যে যদি সালাত ইনকমপ্লিট রেখে কেউ যদি সালাম ফিরাই নেয় এবং সেটা যদি হয় খুব স্বল্প সময়ের মধ্যেই যদি সেটা মনে পড়ে, তাহলে বাকি সালাদটা পুরা করে দুইটা সহ সেজদা দিতে হবে। আর যদি এটা সময় অনেক বেশি চলে যায়, স্থান পরিবর্তন হয়ে যায়, কিবলা পরিবর্তন হয়ে যায়, এরপরে মনে পড়ছে, কিংবা এর মধ্যে আরও হয়তো দুনিয়াদারি কোনো বিষয় আলোচনা হয়ে গেছে, তারপরে মনে পড়ছে ও আমি সালাদ দুই রাকাত পড়ছি বা তিন রাকাত পড়ছি, তাহলে এই ক্ষেত্রে পুরা সালাদ পুনরায় আদায় করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে, যে ইমাম সালাত ইনকমপ্লিট রেখেই সালাম ফিরিয়ে নিয়েছেন, উনি তিন রাকাত পড়েই সালাম ফিরাইছেন, মুক্তাদিদের মধ্যে অনেকে আছে না মাসবুক, যে সালাত এক রাকাত পড়ার পরে সে এসে জয়েন্ট করছে, মানে ইমামের দ্বিতীয় রাকাতে এসে সে জয়েন্ট করছে। এখন ইমাম সাহেব তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিয়েছেন, তো বেচারা তো দাঁড়াইছেন ওনার ওই যে মিসিং রাকাত পড়ার জন্য এক রাকাত, ওই সময় আবার ইমামের মনে পড়ছে যে আমি তো এক রাকাত মিস করছি, এখন বেচারা কি করবে? এখন ওই মুক্তাদি মাসবুক যিনি উনি কি করবেন? উনি দাঁড়াইছেন ওনার মিসিং রাখাত পড়ার জন্য, ইমাম সাহেব দাঁড়াইছেন ওনার মিসিং রাখাত পড়ানোর জন্য, এখন মুক্তাদি কি করবে? ইমামের অনুসরণ করবেন না তিনি তার নিজের কাজ নিজে করবেন? এই অবস্থায় শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহর ওনার অভিমত হচ্ছে যে এই অবস্থায় মাসবুক সে স্বাধীন, ইচ্ছা করলে সে ইমামের অনুসরণ করতে পারে, আর ইচ্ছা করলে সে ইমাম মানে ইচ্ছা করলে সে ইমামের অনুসরণ করতে পারে এবং ইচ্ছা করলে সে তার সালাত সে নিজে পুরা করে নেবে। তার জন্য দুইটা অপশনই আছে, সে চাইলে ইমাম যখন দাঁড়াইছেন তখন সে নিয়ত করবে যে আমি ইমামের কি করছি, তখন ইমামের সাথে ইমামকে সে অনুসরণ করবে। এখন ইমামকে অনুসরণ করার পিছনে যখন সে ইমামকে অনুসরণ করবে, ইমাম সাহেব চতুর্থ রাখাত পড়ার জন্য দাঁড়াইছেন, ইমাম সাহেব চতুর্থ রাখাত পড়ে উনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে উনি সহ সেজদা করবেন, অথচ যদি সে ইমামের অনুসরণ করে তাহলে দেখা গেল যে তার এখনও কি আছে, আরও এক রাকাত বাকি আছে। এখন এই ক্ষেত্রে তাকে করতে হবে যে যদি সে ইমামের অনুসরণ করে তাহলে ওই চতুর্থ রাকাতের বৈঠক পর্যন্ত সে ইমামের অনুসরণ করবে, সালাম ফিরানোর আগে সে দাঁড়িয়ে তার মিসিং রাকাতটা পড়ে তারপরে সেজদাও সহ করে নেবে, সেজদায় সহটা সে নিজে নিজে করবে। কারণ ইমামের সাথে যদি সে সেজদায় সহ আদায় করে এবং সালাম ফিরিয়ে নেয়, তাহলে সালাম ফেরানোর সাথে সাথে একজন লোক সালাদ থেকে বেরিয়ে পড়ে, তাহলে সে আবার দেখা গেল ভুলের উপরে আরেক ভুল করল, যে সে ইমাম সাহেব তার সালাদকে তিনি তার সালাদকে ইনকমপ্লিট রেখে উনি এক দফা সালাদ থেকে বেরিয়েছেন, এখন মাসবুক বেচারা আবার কি করছে যে উনি আবার নিজের সালাদকে ইনকমপ্লিট রেখে উনি আবার সালাম ফিরিয়েছেন, তাহলে এটা ভুলের উপরে ভুল হয়ে গেল। যদিও তিনি এই অবস্থায় একজন মাসবুক, তার কাছে অপশন আছে যে তিনি ইমামের অনুসরণ করবেন এবং ইমামের বৈঠক পর্যন্ত অনুসরণ করবেন, সালাম ফিরানোর আগে তিনি দাঁড়িয়ে যাবেন, তিনি তার এক রাকাত পড়ে তারপরে সহ সেজদা করবেন যদি ইমামের অনুসরণ করেন, আর যদি ইমামের অনুসরণ না করেন তাহলে ইমাম সাহেব তার যে তিনি তার এক রাকাত পূর্ণ করে তিনি সেজদায় সহ দেবেন, আর মাসবুক যিনি তিনি দাঁড়িয়ে ওই দুই রাকাত আদায় করবেন, মাসবুক দাঁড়িয়ে তাকে দুই রাকাত আদায় করতে হবে এবং সালাম ফিরানোর পরে তাকে সহ সেজদা দিতে হবে। বিষয় হচ্ছে যে চার রাকাতের সালাতে ধরেন, উদাহরণ দিচ্ছি আমরা, চার রাকাতের সালাতে ইমাম সাহেব তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিয়েছেন, কিছুক্ষণের মধ্যে ওনার স্মরণ পড়ছে যে আমি তিন রেখাত পড়ছি, উনি আবার দাঁড়িয়ে গেছেন এক রেখাত পড়ার জন্য। কারণ আমরা আগেই বলছি যে যদি সালাত ইনকমপ্লিট রেখে কেউ সালাম ফিরেই নেয় এবং এটা যদি তার খুব স্বল্প সময়ের মধ্যেই যদি এটা স্মরণ পড়ে, তাহলে তিনি সাথে সাথে দাঁড়িয়ে যেটা তার বাদ পড়ছে ওইটা তিনি পুরো আদায় করে নেবেন এবং দুইটা সহযোগিতা করবেন। তো ইমাম সাহেব তিন রেখাত পড়েই কী করছেন, সালাম ফিরিয়ে নিয়েছেন। বৈঠকে থাকা অবস্থায় সালাম ফিরানোর পরে দুই এক মিনিটের মধ্যেই ওনার স্মরণ পড়ছে যে আমি তিন রেখাত পড়ছি, উনি দাঁড়াইছেন তার এক রেখাত পড়ার জন্য। এমত অবস্থায় সালাতে মনে করেন যে আপনি সালাতে গিয়ে শরিক হয়েছেন যখন ইমাম সাহেব এক রেখাত পড়ে নিয়েছেন, তো আপনি তো ইমাম সাহেব যখন সালাম ফিরাইতে যাচ্ছেন তখন আপনি দাঁড়িয়েছেন আপনার ওই এক রেখাত পড়ার জন্য। আপনি এক রেখাত পড়ার জন্য দাঁড়াইছেন, আপনি হয়তো সূরা ফাতিহা পড়তে শুরু করছেন, ইতিমধ্যে ইমাম দাঁড়াইছেন ওনার এক রেখাত পড়ার জন্য। এখন আপনি কি করবেন, আপনি ইমামের অনুসরণ করবেন নাকি আপনি আপনার নিজে নিজে এই আপনার সালাত বাকিটুকু আদায় করবেন? আপনার কাছে দুইটা অপশনই আছে। আপনি চাইলে ইমামের অনুসরণ করতে পারেন বৈঠক পর্যন্ত, আর আপনি যদি চান যে না আমি আমার বাকি দুই রাখাত আমি নিজে আদায় করব, তাহলে আপনি দুই রাখাত সালাত পড়ে আপনি এরপরে আপনি সিজদায় সহ আপনি নিজে করে নেবেন। বিষয়টা পরিষ্কার হয়েছে নি? এখনো হয়নি না চিস্তি ভাই?
যখন বুঝছেন যে কি হয়েছে উনি দাঁড়ায় গেছেন কমপ্লিট করার জন্য দাঁড়ায় গেছেন, এখন আমি তো নিজেই এক রাকাত কম করছি মনে কিছু নেই, প্রথম রাকাত তো করিনি আমি, তাহলে ইমাম পড়ছে তিন রাকাত আমি পড়ছে আসলে দুই রাকাত, এখন আমি কি করব? আমার হাতে দুটো অপশনই থাকবে, আমি চাইলে ইমাম যে যে এক রাকাতটা ইমাম মিস করছে সে এক রাকাত ইমামের সাথে ওই সালাম ফেরানোর আগ পর্যন্ত বৈঠক পর্যন্ত আমি ফলো করতে পারি, এবং তারপরে দাঁড়ায় আমার যে এক রাকাত মিস হলো সেটা আমি পড়লাম, এটা করতে পারি এক। আর দুই হচ্ছে যে আমি নিজেই আমার যে দুই রাকাত টোটাল মিস হয়েছে এই দুই রাকাত আমি পড়ে করতে পারি।
বুঝছেন নি? হ্যাঁ সহসিজদা, হ্যাঁ সহসিজদা অবশ্যই দ্বিতীয় মানে প্রত্যেক অবস্থায় আপনার সহসিজদা আপনাকে করতে হবে, সহসিজদাতে আপনি ইমামের অনুসরণ করবেন না, সহসিজদাতে আপনি ইমামের অনুসরণ করবেন না, কারণ ইমাম তো তার ওই যে এক রাকাত মিস হয়েছে ওইটা পড়ে উনি সালাম ফিরে উনি দুইটা সহসিজদা করবেন, কারণ আপনি ইমামের সাথে সালাম ফেরাবেন না, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনার এক রাখাত যে মিস হয়েছে ওই এক রাখাত আপনি পড়বেন, পড়ে আপনার দুইটা সহসিজদা আপনি করবেন। ঠিক আছে, এবার আপনি বলেন মশলাটা, বলেন কি বলছি আমরা? আমি কখন জয়েন করি? আমি যদি আদায় করি আমি কয় রাখাত আদায় করবো? পুরাটা মানে দুই রাখাত আদায় করতে হবে, কারণ এক রাখাত তো আমার ইমাম মিস করছেন আর এক রাখাত আমি মিস করছি, তো দুই রাখাত আমাকে আদায় করতে হবে। আর যদি আমি ইমামকে অনুসরণ করি তাহলে তো ইমাম তার ওই যে রাখাত তিনি মিস করছেন ওইটা উনি পড়তেছেন, আমি ওইখানে ওনার সাথে ওনার একতেদা করলাম, আর এরপরে উনি যখন সালাম ফিরাতে যাবেন আমি সালাম না ফিরিয়ে আমি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে আমি আমার মিসিং রাখাটা আমি পড়বো, পড়ে আমি সহসিজদা করে নেব, আমি ইমামের সাথে সহসিজদা করব না।
না, আমার যখন ধরেন আমি ইমামকে ফলো করে পড়লাম, তবে আমি একা এক রাতে পড়ে নিলাম, তাহলে আমি সালাম ফেরানোর পরে পড়তেছি নাকি আগে?
আমি সালাম ফেরানোর পরে, সালাম ফেরানোর পরে, সালাম ফেরানোর পরে। তো এই হচ্ছে যে সালাতে যদি কেউ বেশি করে ফেলে এবং সালাতে কম, বলতে এই যে কমের মাত্র দুইটা উদাহরণ আমরা দিলাম, তাহলে এই অবস্থায় সে সাহস সিজদা করবে কখন? সালাম ফেরানোর পরে। তৃতীয় বিষয় হচ্ছে যে সালাতে কম করার যে বিষয়টা, যদি কোনো মুসল্লি সালাতের কোনো রুকন তার থেকে ছুটে যায় এবং সে ইচ্ছা করে যদি সেটা করে, তাহলে কি সালাত বাতিল। এখানে একটা, যদি সে ভুলবশত করে থাকে তাহলে তার সালাত বাতিল হবে না, যদি কেউ ইচ্ছাবশত করে তাহলে সালাত বাতিল, যদি ইচ্ছা যদি ভুলবশত করে তাহলে সালাত বাতিল হবে না, এটা রিকভার করার ব্যবস্থা আছে। কিন্তু এক্সেপশন এই জায়গাতে একটা বিষয়, যে কেউ তাকবীরাতুল ইহরাম ইচ্ছাপূর্বক হোক কিংবা ভুলবশত হোক, যদি এটা মিস করে ফেলে তাহলে সর্বাবস্থায় তার সালাত বাতিল। এখানে সহজ সজদা আপনি যদি দশটাও দেন তাহলে কাজ হবে না, কেউ ইচ্ছা করে হোক ভুলবশত কিংবা ইচ্ছা করে, যদি তাকবীরাতুল ইহরাম যদি তার বাদ পড়ে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। তাকবীরাতুল ইহরাম ছাড়া অন্য কোনো রুকন যদি অনিচ্ছাবশত ভুলবশত কারো বাদ পড়ে তাহলে সে কী করবে, আমাদের এটা হচ্ছে আলোচ্য বিষয়। এখন তাকবীরাতুল ইহরাম ছাড়া যদি কারো সালাতের কোনো রুকন বাদ পড়ে, যেমন আচ্ছা উদাহরণটা আমরা পরে দিচ্ছি, তাকবীরাতুল ইহরাম ছাড়া যদি সালাতের কোনো রুকন বাদ পড়ে এবং এইটা সে দেখা গেল যে প্রথম রাখাতে ওই জিনিসটাকে বাদ দিয়ে, ওই রুকনটাকে বাদ দিয়ে সে দ্বিতীয় রাখাতের ওই স্থানে চলে গেছে, তাহলে এবং ওই সময় তার এই বিষয়টা মনে পড়ছে, তাহলে তার প্রথম রাখাটটা বাতিল হয়ে যাবে এবং দ্বিতীয় রাখাটটা তার প্রথম রাখাত হিসাবে গণ্য হবে। যেমন কেউ সালাতে ভুলবশত প্রথম রাখাতে সে রুকু মিস করে ফেলছে, রুকু দেয় কিংবা সাজদা করেনি, দ্বিতীয় রাখাতে সে যখন রুকুতে গেছে তখন তার স্মরণ হয়েছে যে আমি তো প্রথম রাখাতে রুকু করিনি, তাহলে কি হবে, তার এই এই দ্বিতীয় রাখাত এটা প্রথম রাখাত হিসাবে গণ্য হবে, তাহলে তাকে এরপরে কয় রাখাত আদায় করতে হবে? যদি দুই রাখাতের সালাত হয় তাহলে আরও এক রাখাত আদায় করতে হবে, যদি চার রাখাতের সালাত হয় তাহলে আরও তিন রাখাত আদায় করতে হবে, তার মানে তার প্রথম রাখাত বাতিল। যদি প্রথম রাখাতে সে সাজদা মিস করছে, প্রথম রাখাতে সাজদা মিস করছে, দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার পরে তার স্মরণ হয়েছে যে আমি প্রথম রাখাতে সাজদা মিস করছি, তাহলে সে কি করবে? প্রথম রাখাতে সে সাজদা মিস করছে, প্রথম রাখাতে সাজদা মিস করছে, দ্বিতীয় রাখাতে যখন রুকুতে গেছে তখন তার স্মরণ হয়েছে যে আমি প্রথম রাখাতে সাজদা মিস করছি, এই অবস্থায় তার করণীয় কি? না, এখন তাকে সাথে সাথে
সেজদা করতে হবে, সেজদাতে চলে যেতে হবে।
যদিও নাকি ইমাম এখন ইয়াতে রুকু থেকে সরে দাঁড়াইছে,
হ্যাঁ
আমরা তো রুকুতে আছি, আমার এখন মনে করছে যে আমি সেজদায় যাব।
জি জি, ইমাম যদি ভুল করেন তাহলে তো ইমামের, ইমাম যদি এই এই ভুলটা যদি সেম ইমামই করেন তাহলে ইমাম কী করবেন? মনে করেন যে আপনি ইমাম, আপনি প্রথম রাখাতে সেজদা দেননি, মুক্তাদিরা মনে করেন সবাই আমার মতো হাবা টাইপের, যে ইক্তাদাই তো বিহাদ আল ইমাম করছি, অতএব উনি যা করেন সবই ঠিক আছে, তো কেউ কিছু বলেনি, সবাই দাঁড়াইছে, ইমাম সাহেব রুকুতে গেছে, ওই সময় মনে পড়ছে যে আমি কী করলাম, প্রথম রাখাতে তো সেজদা করিনি, এখন ইমাম সাহেব কী করবে? ওই সাথে সাথে সেজদাতে চলে যাবে, সাথে সাথে সাজদাতে চলে যাবেন, সেজদা দেওয়ার পরে সেটা তার প্রথম রাখাত বলে গণ্য হবে। হ্যাঁ, তো এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে সালাতের যে রুকুনটা তার মিসিং, ওই মিসিং অংশে যাওয়ার আগে তার স্মরণ পড়ছে, আর একটা হচ্ছে ওই অংশে যাওয়ার পরে তার মনে পড়ছে। প্রথম রাখাতে রুকু মিস করছে, দ্বিতীয়তে রাখাতে রুকুতে যখন গেছে তখন মনে হয়েছে যে আমি প্রথম রাখাতে রুকু মিস করছি, তাহলে তা দ্বিতীয় রাখাটা প্রথম রাখাত হয়ে যাবে। আর প্রথম রাখাতে সাজদা মিস করছে, দ্বিতীয় রাখাতে রুকুতে যখন গেছে তখন মনে পড়ছে যে আমি প্রথম রাখাতে সাজদা মিস করছি, তখন তাহলে তাকে কী করতে হবে? সাজদাতে চলে যেতে হবে, এবং ওই সাজদা দেওয়ার পরে তার প্রথম রাখাতিটা কী হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। তারপরে যে উলট পালট যেটা করছে ওইটাকে ঠিক করার জন্য আবার দুইটা সাজদা লাগবে, ব্যান্ডেজ লাগবেই। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? কেউ সালাতের যে রুকুন মিস করছে, যেটা মিস করছে এটা পরবর্তী রাখাতের ওই রুকুনে আসার পরে তার মনে হয়েছে যে আমি প্রথম রাখাতের এইটুকু ভুল করছি, তখন তার এই রাখাতটা হবে তার প্রথম রাখাত। আর ওই অংশে যাওয়ার আগে যদি তার মনে পড়ে তাহলে তাকে কী করতে হবে? যেটা মিস হয়েছে ওইটা আগে তাকে পুরা করে নিতে হবে, যেটা মিস হয়েছে ওইটা পুরা করে নিতে হবে। তাহলেই তার সালাত ওই ওই যে রাখাটা তার যে রাখাতে এটা বাদ পড়ছে ওই রাখাটা কমপ্লিট গণ্য হবে, ওইটা শেষ করে। এখন যেমন মনে করেন যে দ্বিতীয় রাখাতে কারো রুকুতে মনে পড়লো যে আমার প্রথম রাখাতের সাজদা মিস হয়েছে, সে সাথে সাথে সজদাতে চলে গেল, সজদাতে যাওয়ার পরে ওই সজদা দেওয়ার পরে তার প্রথম রাখাতটা কমপ্লিট হলো, এবার দাঁড়িয়ে সে দ্বিতীয় রাখাত পড়বে, এবার দাঁড়িয়ে সে দ্বিতীয় রাখাত পড়বে। আর যদি প্রথম রাখাতের সজদা মিস করছে, দ্বিতীয় রাখাতের সজদাতে যাওয়ার পরে তার মনে হয়েছে যে আমি প্রথম রাখাতের সজদা মিস করছি, তাহলে তার দ্বিতীয় রাখাটাই প্রথম রাখাত হিসাবে গণ্য হবে, এখন সে পরবর্তী যে তৃতীয় রাখাত যেটা পড়বে এটা তার দ্বিতীয় রাখাত হবে। জি, হ্যাঁ সহসিদ্ধা তো অবশ্যই, সহসিদ্ধা অবশ্যই, কারণ এই যে নাকস এখানে কি নাকস, এই এই কেসগুলোতে ঘটনা কি হচ্ছে যে সে কম করছে সালাতে, কম করছে, প্রথম রাখাতে সেজদা দেওয়ার কথা ছিল সেজদা দেয়নি, এটা কম করছে, প্রথম রাখাতে রুকু করার কথা ছিল সে রুকু করেনি, এটা তার কম হয়েছে। তো আমরা সেজদায় সহর কারণ তিনটা নির্ধারণ করা হয়েছে, একটা কি বেশি, একটা হচ্ছে কম, আর একটা কি ডাউট। শাক এখানে সে কম করছে, সাহস সেজদা দেবে কখন? সালাম ফিরানোর পরে। হ্যাঁ, এই অবস্থায়ও তার সালা যে সাহস সেজদা দিতে হবে বাদ সালাম, এবং আরও যেমন যেমন প্রথম রাখাতে কেউ প্রথম এক সেজদা করছে, দ্বিতীয় সেজদা করতে ভুলে গেছে, দাঁড়াই পড়ছে, দ্বিতীয় রাখাতের দ্বিতীয় সেজদাতে যখন গেছে তখন তার স্মরণ হয়েছে প্রথম রাখাতে দ্বিতীয় সেজদা আমি করিনি, তাহলে ওই দ্বিতীয় সাজদা সে করবে এবং ওইটা হবে তার প্রথম রাখাত। আচ্ছা, এখন প্রথম রাখাতের দ্বিতীয় সাজদা মিস করছে,
দ্বিতীয় রাখাতে প্রথম সিজদাতে এসে গেছে, ওই সময় মনে পড়ছে, ওই সময় মনে পড়ছে যে আমি কী করছি, প্রথম রাখাতে দ্বিতীয় সিজদা মিস করছি, সে তখন দ্বিতীয় রাখাতে প্রথম সিজদাতে, সে এখনও কি আগে আছে। এখন এটা কি হবে, এখন তাকে এই জায়গাতে কি করতে হবে, মুফতি সাহেবরা ফতোয়া দিন এবার। এই জায়গাতে সে যখন প্রথম রাকাতে দ্বিতীয় সজদা মিস করছে এবং দ্বিতীয় রাকাতে প্রথম সজদাতে তার ওই বিষয়টা স্মরণ হয়েছে, এই ক্ষেত্রে তাকে দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সজদা সে দেবে এবং ওইটা ওইটাই তার প্রথম রাকাত বলে গণ্য হবে, কারণ সজদা দুইটা সজদাই হচ্ছে রুকুন, দুইটা সজদা মিলে একটা রুকুন। সুতরাং এক সেজদা মিস হোক অথবা দুই সেজদা মিস হোক, তার রুকুন মিস হয়েছে, ওইটা একটা অংশ হিসাবে গণ্য হবে। যে এখানে প্রথম সেজদা মিস হয়েছে আর দ্বিতীয় সেজদা, এই দুইটা কিন্তু আলাদা রুকুন না, সাজদাতাইন, এটা হচ্ছে দুই সেজদাই হচ্ছে সালাতের একটা রুকুন। অতএব প্রথম সেজদা মিস হোক অথবা দ্বিতীয় সেজদা যেটাই হোক না কেন, সেজদা মিস হয়েছে এটা বলেই গণ্য হবে। এখন প্রথম রাখাতে দ্বিতীয় সিজদা মিস করছে, মনে পড়ছে এটা দ্বিতীয় রাখাতে প্রথম সিজদাতে, তাহলে সে দ্বিতীয় সিজদা দেবে এবং ওইটাই হবে তার প্রথম রাখাত, কারণ সে রুকুন মিস করছে। এখানে পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে যে এখানে দুইটা সিজদা আলাদা দুইটা রুকুন না, দুইটা সিজদা একটা রুকুন। এই কারণে এটা আমরা ওইভাবে করব না, যেভাবে যেমন প্রথম রাখাতের সেজদা মিস করছে, দ্বিতীয় রাখাতের রুকুতে এই বিষয়টা তার মনে পড়ছে, এখন সে ওই রুকু থেকে সোজা সেজদাতে চলে যাবে এবং ওই সেজদা দেবে, এতে তার প্রথম রাখাত পুরা হবে, বিষয়টা কিন্তু এরকম হবে না, কারণ রুকু এবং সেজদা দুইটা ভিন্ন ভিন্ন দুইটা রুকুন, দুইটা এক রুকুন না, আর দুইটা সেজদা মিলেই কিন্তু একটা রুকুন। দুই সেজদার মাঝখানে যে বসা, যেটা দুই সেজদার মাঝখানে যে বসা, এটা তো সে, এটা তো সে করতেছে, ওই রুকনটা তো সে করতেছে। না, এই দুইটা রুকন সেজদা দুইটা মিলে কিন্তু একটা রুকন, কিন্তু আর যে মধ্যখানের যে বসা, যেটা মধ্যখানের বসা, এটা হচ্ছে আলাদা সেপারেট একটা রুকন, কিন্তু এই রুকনটা ওই দুইটা রুকনকে আলাদা করে দিছে সেটা না। আমরা যখন সালাতের রুকুনগুলো গণ্য করি, গণনা করি, তখন দেখা যায় কি দুইটা সেজদাকে আমরা একটা রুকুন বলে গণ্য করি। অতএব দুইটা রুকুনই হচ্ছে, এই দুইটা সেজদা মিলেই একটা রুকুন হবে। একটা সেজদা যদি আমার মিস হয় তাহলে একটা সেজদাই আমি দেব। এখন আমার তো মনে পড়ছে যে একটা দেওয়ার পরে আমার মনে পড়ছে, তাহলে তো ওইটা আমি ওই মিসিংটা তো দেইনি, আমি তো আমার স্বাভাবিক যেটা আমি দিয়ে যাচ্ছি, ওই প্রথম সেজদা করার পরে আমার মনে পড়ছে যখন, তখন আমি দ্বিতীয় সেজদা দেবো, ওইটা ওই মিসিংটা দেবো, একটাই দেবো। এখন এই আরেকটা বিষয় হচ্ছে যে এখন মনে পড়ছে তার কখন, এই যে প্রথম সেজদা দেওয়ার পরে তার মনে পড়ছে, প্রথম সেজদা দেওয়ার পরে কখন মনে পড়ছে, সেজদারত অবস্থায় না সেজদা দেওয়ার পরে, যখন দুই সেজদার মাঝখান মধ্যখানে বসছে তখন মনে পড়ছে, এই দুইটা ও দুই অবস্থায় কিন্তু একই। যদি কারো সেজদা প্রথম সেজদাতে দেয়াকালীন সময়ে তার মনে পড়ে যে আমি দ্বিতীয় রাখাতের তৃতীয় রাখাতের প্রথম রাখাতের দ্বিতীয় সেজদা আমি মিস করছি, এই কথাটা তার মনে পড়ছে প্রথম রাকাতের সজদারত অবস্থা, মানে সে সজদাতে চলে গেছে দিচ্ছে তখন তার মনে পড়ছে, এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে যে এই কথাটা তার মনে পড়ছে যখন প্রথম সজদা দিয়ে উঠে বসছে তখন তার মনে পড়ছে। এখানে এই দুইটা অবস্থা কি ভিন্ন ভিন্ন হবে না দুইটা অবস্থা একই? দুইটা অবস্থা একই, কারণ প্রথম সেজদাতে সে যখন গেছে তখনও কিন্তু ওই মিসিংটা আদায় করার নিয়ত তার নেই। যদিও সে মনে করেন যে একজন লোক প্রথম সেজদাতে গেছে সুবহান রব্বি আল আলা, সুবহান রব্বি আল আলা, ওহ প্রথম রাখাতে দ্বিতীয় সেজদা তো মিস, আচ্ছা ঠিক আছে তাহলে এইটাকে আমি বানাই নেই, এই সুযোগ নেই, তখন ওনাকে বসতে হবে এবং বসার পরে দ্বিতীয় সেজদা যেটা আদায় করবেন ওই সেজদাই হবে ওনার ওই প্রথম মিসিং রাখাত। না মাফ না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, চলেন ভাই বুঝা যাচ্ছে। খুব সহজ বিষয়, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু কে বুঝলো সুবহানাল্লাহ, আসসালাম আলাইকুম, হ্যালো জি, হ্যালো হ্যালো হ্যালো, একজন দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে দ্বিতীয় সেজদা দিতে ভুলে গেল এবং দুই সেজদার মধ্যখানে যে বৈঠক যেটা সেই বৈঠক করতেও ভুলে গেল, সে প্রথম সেজদা দিয়েই প্রথম রাখাতে একটা সেজদা দিয়েই সোজা দাঁড়িয়ে পড়ছে, তাহলে তার থেকে মিস হয়েছে কি কয়টা বিষয়? দুইটা বিষয়, একটা হচ্ছে দুই সেজদার মধ্যখানে বসাটা মিস হয়েছে আর দ্বিতীয় সেজদাটাও মিস হয়েছে। তাহলে সে কি করবে, এই বিষয়টা তার মনে পড়লো দ্বিতীয় রাখাতে রুকুতে, তাহলে এই ক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে বসতে হবে, প্রথমে তাকে বসতে হবে, পার্থক্যটা কিন্তু খুব সামান্য, সাথে সাথে তাকে বসতে হবে, বসার পরে তাকে দ্বিতীয় সেজদা করতে হবে, সেজদা করতে হবে, কারণ তার দ্বিতীয় সাজদা মিস হওয়ার আগে যে রুকুনটা বাদ পড়ছে সেটা কোনটা? দুই সাজদার মধ্যখানের বসাটা। এর জন্য যখন দ্বিতীয় রাখাতে রুকুতে গেছে ওই সময় তার মনে পড়ছে যে আমার প্রথম রাখাতের দুই সাজদার মধ্যখানের বৈঠক এবং দ্বিতীয় সাজদাটা আমার বাদ পড়ছে, এখন সে রুকু থেকে সোজা বসে যাবে, প্রথমে বসবে, বসার পরে সে সাজদা করবে। এই ক্ষেত্রে সুজা রুকু থেকে যদি সে সরাসরি সেজদাতে চলে যায় তাহলে হবে না, কারণ কি আরেকটা রুকুন বাদ পড়ে গেছে, এখনো বাদ পড়ে গেছে। এর জন্য একমাত্র সালাতের মধ্যে সালাতের মাসালাগুলো প্রায় 5000-এর অধিক, এই এই অবস্থায় এই ভুলগুলোর ক্ষেত্রে তাকে কি করতে হবে, সে এইগুলা পড়লো, যেটা মিস হয়েছে ওইটা আদায় করবে, সালাম ফেরানোর পরে দুইটা সাহসিতা করবে। এই কথাগুলো প্রযোজ্য কিসের ক্ষেত্রে? অনিচ্ছাকৃত ভুল। কি ধরনের ভুল? রুকুন, হ্যাঁ, তাকবীরে তাহরিম ছাড়া অন্যান্য রুকুন মিসিং এর ক্ষেত্রে যদি কোনো রুকুন বাদ পড়ে। আমরা বললাম রুকুর কথা, আমরা বললাম সাজদার কথা, আমরা বললাম দুই সাজদার মধ্যখানে বসার কথা, এই প্রত্যেকটাই হচ্ছে সালাতের রুকুন। যদি কারো থেকে সালাতের কোনো রুকুন তাকবীরে তাহরিমা ব্যতীত যদি কোনো রুকুন বাদ পড়ে, তাহলে তার কাজ হচ্ছে ওই ওই রুকুনটাকে তাকে পুরা করতে হবে, আদায় করতে হবে, এরপরে সালামের পরে দুই সাজদা দিতে হবে, তাহলে ঠিক হবে। অবশ্যই করতে হবে, ওয়াজিব। এরপরে রইল কি? রুকুনের পরে ওয়াজিব। এখন যদি সালাতে কেউ কোনো ওয়াজিব মিস হয়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে সে কি করবে? ওয়াজিবটাও যদি কেউ ইচ্ছা করে বাদ দেয়, তাহলে বাতিল। আর যদি কোনো ওয়াজিব ভুলবশত বাদ দেয় এবং ওই ওয়াজিবের ওই যে যে সময়টা বা ওয়াজিবের যে স্থানটা, ওই স্থানটা থেকে সরে আসার আগেই তার মনে পড়ে গেল যে আমার ওয়াজিবটা বাদ পড়ে গেছে, আবার বলেন একটু ভুল হলো, যদি ওই জায়গাতেই আমার মনে পড়ে যায়, আমি পজিশনটা চেঞ্জ করার আগেই যদি আমার মনে পড়ে যায়, তাহলে আমি কি করব? আমি ওইটা করে নেব, আমার উপরে আর সাহস সেজদা নেই, তাহলে আমার উপরে আর সাহস সেজদা নেই। আমি পজিশন চেঞ্জ হয়ে গেছে, তখন মনে পড়ছে, এই ক্ষেত্রে কি করব? ওই কাজটা আমাকে পুনরায় করতে হবে না। রুকুন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য এইটুকুই, রুকুন যদি আমার বাদ পড়ে তাহলে সেই রুকুনটা আমাকে অবশ্যই আদায় করতে হবে, কিন্তু ওয়াজিব যদি বাদ পড়ে এবং পজিশন চেঞ্জ করার পরে যদি সেটা আমার মনে পড়ে, তাহলে আমি সেই সেই ওয়াজিবটা পুনরায় আদায় করার অব্লিগেশন আমার উপরে নেই। অব্লিগেশন আছে যেটা, সেটা হচ্ছে সাজদায়ে সাহর। আচ্ছা, সাজদায়ে সাহর কখন করব সেটা আমরা বলছি। যদি দেখা গেল যে যে বিষয়টা তার ভুল পড়ছে, এটা যেমন মনে করেন যে একজন কিয়াম করছে, ফাতিহা পড়ছে, তারপরে আপনার সুরা পড়ছে, পড়ে সে রুকু করবে, বেচারা ডাইরেক্ট চলে গেছিল রুকুতে, সেজদাতে মাথা মাটিতে ঠেকানোর আগেই তার স্মরণ পড়ে গেছে যে রুকু তো করিনি, তাহলে সে সাথে সাথে রুকুর পজিশনে চলে যাবে, তাকে সেজদা সহ করতে হবে না। আচ্ছা, তো এটা তো হচ্ছে যে রুকুর ব্যাপার, যেহেতু এটা রুকুন, মানে আমি পজিশন চেঞ্জের উদাহরণটা দিচ্ছি, এটা কিন্তু ওয়াজিবের বিষয় না, পজিশন চেঞ্জ, যে ওই একটা পজিশন থেকে আরেকটা পজিশনে। এখন সে মনে করেন যে তার পজিশন চেঞ্জ হয়ে গেছে, ওই জায়গা থেকে সে চলে গেছে, তাহলে সে কি করবে? তাহলে যদি এটা ওয়াজিব হয়, তাহলে ওই জিনিসটা আবার করতে হবে না, শুধুমাত্র দুইটা সাহস সেজদা দিতে হবে। না, যদি কারো সালাতে কোনো রুকুন ভুলবশত কেউ বাদ পড়ে, বাদ পড়ার কথাটা তার স্মরণ হয়েছে কখন? ওই পার্ট থেকে চলে যাওয়ার আগেই তার স্মরণ হয়ে গেছে, ওই পার্ট থেকে চলে যাওয়ার আগেই তার স্মরণ হয়ে গেছে, তাহলে সে তাহলে তো সে সাথে সাথে ওইটা করে নেবে। আর যদি হয় যে তার পজিশন চেঞ্জ হয়ে সে আরেকটা রুকুনে এসে পৌঁছে গেছে, তাহলে এই অবস্থায় তাকে যেটা মিস হয়েছে ওইটা আর আদায় করতে হবে না, সালাত শেষে তাকে সহযোগিতা করতে হবে। না এটা রুকুনের ক্ষেত্রে না, ওয়াজিবের ক্ষেত্রে, মানে পজিশন চেঞ্জ করে সে হয়তো আরেকটা রুকুন বা আরেকটা ওয়াজিবে চলে আসছে, পজিশন চেঞ্জ করে সে আরেকটা
মিস করছে, সে ওয়াজিব
রুকুন না, রুকুন করলে তো এটা যে কোনোভাবে এটা আবার পড়তেই হবে, রুকুনটা আদায় করতেই হবে। বিষয়টা হচ্ছে যে তার থেকে একটা ওয়াজিব বাদ পড়ছে, এবং সেই ওয়াজিবটা বাদ পড়ছে এটা মনে হয়েছে যে এটা এটা থেকে সরে আরেকটা ওয়াজিবে চলে যাওয়ার আগেই তার কী হয়েছে মনে পড়ে গেছে, তাহলে সাথে সাথে সে ওইটা করে নেবে, তাকে সাজদায় সহ দিতে হবে না। কিন্তু তার মনেই পড়েনি, ইতিমধ্যে সে আরেকটা রুকুনে বা আরেকটা ওয়াজিবে চলে গেছে, তাহলে এই অবস্থায় সে কী করবে, সালাম ফেরাবে, সালাম ফেরানোর পরে সাজদায় সাহু করবে। তো সাজদায় সাহুর যে ক্ষেত্র, কখন সাজদায় সাহু করব, এই বিষয়ে মোটমাট একটা কথা মনে রাখবেন, সালাতে যদি বেশি হয়ে যায়, আমি সালাত বেশি পড়ে ফেলছি বা কোনো রুকুন কিংবা কোনো ওয়াজিব বেশি করে ফেলছি, তাহলে এই ক্ষেত্রে যে সহু সাজদাটা দিতে হবে এটা হচ্ছে বাদ সালাম, এটা বাদ সালাম, সালাম ফেরানোর পরে। আবার সালাতে যদি আমার কোনো কিছু কোনো রুকুন কিংবা কোনো ওয়াজিব যদি মিস হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও আমাকে সহু সাজদা করতে হবে, কখন, বাদ সালাম। না তবে এই যে মাসআলা যে যখন সালাতে কোনো রুকুন কিংবা কোনো ওয়াজিব বাদ পড়ে যাবে, এই ক্ষেত্রে আমরা সাজদায় সহু করব কখন, এই বিষয়ে দুইটা মত পাওয়া যায়, এই বিষয়ে দুইটা অভিমত। কারো কারো অভিমত হচ্ছে যে এটা বাদ সালাম, সালামের পরে। তবে এই বিষয়ে মানে জোরালো অভিমত যেটা উলামা ইকরামদের, সেটা হচ্ছে যে যদি সালাতের কোনো রুকুন কিংবা কোনো ওয়াজিব বাদ পড়ে এবং সেটা যদি কারো মনে পড়ে কখন, পজিশন চেঞ্জ হওয়ার পরে, আচ্ছা পজিশন চেঞ্জ হওয়ার পরে যদি মনে পড়ে এবং সেটা যদি হয় কি রুকুন, তাহলে সেই রুকুনটা পুনরায় আদায় করতে হবে এবং এই ক্ষেত্রে সাজদায় সহ দিতে হবে বাদ সালাম। পার্থক্য খুব সামান্য একটা পার্থক্য, মিসিংটা কি বাদ পড়ছে কি রুকুন, রুকুনটা বাদ পড়ছে, আপনাকে এটা আদায় করতে হবে, আদায় করবেন এবং এরপরে সাজদায় সহটা দিবেন কখন, সালাম ফেরানোর পরে। আরেকটা বিষয় হচ্ছে বাদ পড়ছে কি ওয়াজিব, বাদ পড়ছে ওয়াজিব, মনে পড়ছে কখন, পজিশন চেঞ্জ করার পরে, তখন ওই ওয়াজিবটা আপনাকে আবার পুনরায় আদায় করতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে জোরালো অভিমত হচ্ছে যে আপনি সাজদায় সহ করবেন কাবলা সালাম, এই ক্ষেত্রে সবচেয়ে মানে জোরালো অভিমত কি সহসজদা করতে হবে সালাম ফেরানোর আগে। এই বিষয়গুলা না, এইগুলা ওই যে আপনারা ওই একটা সূত্র বানাই নিলেই দেখবেন এটা মনে থাকবে, খুব সহজ কথা। এই পর্যন্ত যেটুকু বললাম এইটুকু খুব সহজভাবে যদি আমরা এইটুকু বুঝি তাহলে এটা আপনারা যে কেউ মনে রাখতে পারবেন। একটা হচ্ছে সালাতে যদি আমার বেশি হয়ে যায় তাহলে বেশি হয়ে গেলে সর্বাবস্থায় আমাকে কি করতে হবে, সহসজদা করতে হবে সালামের পরে, শেষ, এখানে আর কোনো ইখতিলাফ নেই। সালাতে কম হয়ে গেছে, সালাতে আমি কম করে ফেলছি এবং সেই কমটা আমার কি রুকন, তাহলে রুকনের মধ্যে কম এটা কি না, গ্রহণযোগ্য না, ওই রুকনটা আদায় করতেই হবে, আদায় করব এবং সেজদায় সওয়া দেব কখন, বাদ সালাম, বাদ পড়ে গেছে আমার ওয়াজিব, মনে পড়ছে পজিশন চেঞ্জ করার আগেই, তাহলে আমি ওইটা করে নেব, তাহলে আমার সেজদায় সওয়া দিতে হবে না, মনে পড়ছে পজিশন চেঞ্জ হওয়ার পরে, তো ওই ক্ষেত্রে আমার ওই কাজটা আবার পুনরায় করতে হবে না, কিন্তু সেজদায় সওয়াটা করতে হবে কখন, কাবলা সালাম, এই তো শেষ, রেকর্ড আর শুনতে হবে না। ওয়াজিবের ক্ষেত্রে কাবলা সালাম দিতে হবে, এটা এই বিষয়ে দলিল আমরা সামনে আসতেছি, দেখি কি পাওয়া যায়। হ্যাঁ, তবে এই বিষয়টা হচ্ছে ফোকাহায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের অভিমত, আপাতত দলিল এইটুকুই, আপাতত দলিল। এইটুকুই যে এই যেটুকু আমরা বললাম এইটুকু হচ্ছে উলামায়ে কেরাম শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, ওনাদের ফতোয়া। হ্যাঁ, তো প্রথমত আমরা যে বিষয়টা কী রাখবো, যেখানে উলামায়ে কেরামের ফতোয়া আছে তো ওই ফতোয়াটা অবশ্যই একটা দলিল নির্ভর, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা শরিয়ার বিষয়ে যে কথাগুলো বলেন সেই কথাগুলো ওনারা তাদের হাওয়া থেকে বলেন না, ওনারা নিশ্চয় ওনাদের আসাতিজা শুয়ুখ যারা তাদের থেকে এটা পাইছেন এবং সেই হিসাবে ওনাদের এটা বলা। তাহলে অনেক সময় এই কথাটা বলছে এই কারণে যে অনেক সময় দেখা যায় যে ফেকহি যে মাসাইলগুলো, ফেকহি কিছু ছোট ছোট মাসাইল আছে বা অনেক সময় ইস্তিহাদি অনেকগুলো মাসাইল আছে, যে মাসাইলের বিষয়ে আমরা কি পাচ্ছি না, স্পষ্ট কোনো দলিল আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা ইত্তিবায়ে মাযহাবে মুআয়্যন করব না কি করব, যে আমরা কোনো মাযহাবের কোনো এক ইমামের অনুসরণ করব না, এই ক্ষেত্রে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম উলিল আমার যারা সেই উলুল আমারের জামাতের অনুসরণ করব, সালাফি এবং খালাফিদের মধ্যে পার্থক্য এই জায়গাতেই, সালাফি এবং খালাফিদের মধ্যে পার্থক্য এই জায়গাতেই, যে বিষয়ে সুস্পষ্ট দলিল আছে কোরআন এবং সুন্নার এর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সালাফি বা খালাফিরা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় ওইটাকে মেনে নিতেই হচ্ছে, কারণ এখন কি এখানে তার সামনে সুস্পষ্ট দলিল আছে। সমস্যাটা কোন জায়গায়, যে বিষয়ে ধরেন হয়তো ইস্তিহাদের স্কোপ আছে বা সুস্পষ্ট কোনো দলিল নেই, তো খালাফিরা এই জায়গায় করে কি যে এই বিষয়ে আমরা একজন ব্যক্তিকে আমরা ব্লাইন্ডলি ওনাকে ফলো করব, উনি যা বলবেন তাই, আর সালাফিদের বৈশিষ্ট্য হচ্ছে যে না, এই জায়গাতে আমরা ব্লাইন্ডলি কাউকে কী করবো না, অনুসরণ করব না, আমরা এখানে জামাতকে অনুসরণ করব, এবং সেই জামাত কারা, সালাফে সালেহিনের জামাত, উলামায়ে কেরামের জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের জামাত, এই হচ্ছে সালাফি এবং খালাফিদের মধ্যে পার্থক্যের যে সমস্ত পার্থক্যের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এটা। তো এই যে অনেক সময় যে ইস্তেহাদি মাসাইল বা ফেকি অনেকগুলো মাসাইলের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষভাবে অনেক সময় অনেকগুলো দলিল আমরা পাই না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দলিল কি, ও উলিল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর কারা, উলিল আমর বলতে যেটা আমরা বুঝি যে যারা অথরিটি, সেই অথরিটি। এই এই উলিল আমরের তাফসিরের মধ্যে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে উলিল আমর যারা উমারা রাষ্ট্রপ্রধান বা শাসকবর্গ, আরেকটা হচ্ছে যে তারা হচ্ছে রাষ্ট্রের অথরিটি, দেশ পরিচালনার অথরিটি, আর আরেকটা হচ্ছে উলাদ যে উলিল আমর কারা, আল উলামা, কারণ দিনের অথরিটি তারা। তো যখন কোনো বিষয়ে ইস্তেহাদি কোনো বিষয় বা ফেকহি কোনো বিষয়ে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামদের কোনো বক্তব্য পাই, তাহলে সেটা কিন্তু ওই দলিলের অন্তর্ভুক্ত, আমরা সেই উলামায়ে কেরামদের এই কথাটাকে মানছি, তার মানে আমরা দলিলের অনুসরণ করছি। এছাড়া এটা এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উলামায়ে কেরাম হাক্কানি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা তারা যে কথাটা বলেন, এই কথাটা অবশ্যই কোনো না কোনো দলিল নির্ভর, যে একদম মনগড়া কোনো কথা সেটা অবশ্যই না। হয়তো এটা কি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস হয়তো নেই, কিন্তু তারা সাহাবায়ে কেরামদের থেকে আসর পাইছেন, সাহাবায়ে কেরামের আমল পাইছেন, সালাফদের থেকে এরকম কিছু বর্ণিত আছে, ওইটার উপরে ভিত্তি করেই এই ফতোয়া না। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমাদের কাজ হচ্ছে, মানে অনুসরণ করা, অনুসরণ করা, ইত্তিবা, ইত্তিবা। তাকলিদের এবং ইত্তিবায়ের মধ্যে ফারাক কি? তাকলিদ এবং ইত্তিবা এই দুইটার মধ্যে পার্থক্য কি?
সঠিক এবং বেঠিক সব মানে শুধু যেটা সঠিক সেটা নেয় বেঠিকটা বাদ দেয়,
এই সবগুলো এই যে মানে তাকলিদ বা ইত্তিবার যে যে কথাগুলো বললেন আসলে সবগুলোই তাকলিদের মানে পরিচিতির মধ্যে অন্তর্ভুক্ত, এগুলা তাকলিদের পরিচিতি বাইরে না। তবে মূল কথা হচ্ছে যে তাকলিদ হচ্ছে ইত্তিবাউ ইমামিন মুআয়্যানিন বিগাইরি নাজরিন ইলা দালিল, ইত্তিবাউ ইমামিন মুআয়্যানিন আও শখসিন মুআয়্যান বিগাইরি নাজরিন ইলা দালিল, বুঝছেন তো? এর তর্জমা করেন, ইত্তিবাউ ইমামিন মুআয়্যানিন বিগাইরি নাজরিন ইলা দালিল, ইত্তিবাউ ইমামিন মুআয়্যান, মুআয়্যান শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট। এবার এবার তর্জমা করেন,
নির্দিষ্ট ইমামের অনুসরণ করা দলিলের দিকে নজর দৃষ্টিপাত
না করে, বিগাইরি নাজরিন ইলা দালিল, দলিলের দিকে দৃষ্টিপাত না করে নির্দিষ্ট ইমামের অনুসরণ করা, এটা হচ্ছে তাকলিদ। এখন দলিল কি, এই এই আপনারা মনে রাখবেন যে মুকাল্লিদিন যারা তারা তাদের কিতাবেই কিন্তু তারা তকলিদের এই সংজ্ঞা দিছে, ওই নিজেরা নিজেরাই ধরা খাইছে এটা। এই যে কে আপনার এই যে তকি উসমানি, হ্যাঁ, ওনার একটা বই আছে তকলিদ কি হাইসিয়ত না তকলিদ কি শরাই হাইসিয়ত, ওনার একটা একটা বই উর্দু উর্দু উর্দুই সম্ভবত, তকলিদ কি শরাই হাইসিয়ত, এটার বাংলাও হয়েছে, মাজহাব কিও কেন। তো ওইটাতে উনি লিখছেন যে তাকলিদের সংজ্ঞা হচ্ছে এই যে ইত্তিবাউ ইমামিন মুআয়্যান বিগাইরি নাজরিন ইলা দালিল, কোনো দলিলের দিকে দৃষ্টিপাত না করে নির্দিষ্ট এক ইমামের অনুসরণ করা, এটা হচ্ছে তাকলিদ।
এখন ইত্তিবা কি? ইত্তিবা হলো তাকলিদ এবং ইত্তিবার মধ্যে পার্থক্য হলো, ইত্তিবা হচ্ছে যে ইত্তিবাউ শখসিন মুআইয়ান আলা দলিল, দলিলের উপর ভিত্তি করে কোনো ব্যক্তির অনুসরণ করা, দলিলের উপরে ভিত্তি করে কাউকে অনুসরণ করা, এটা হচ্ছে ইত্তিবা। তাহলে তাকলিদ এবং ইত্তিবার বিষয়টা আসলে সম্পূর্ণ কি? বিপরীত। আপনি একজনকে অনুসরণ করছেন, দলিল কি ওই বিষয়ে আপনি দাঁড়ারেন না, এটা দলিল যাই হোক উনি বলছেন বা শেষ, ওই বুজুর্গ বলছেন হয়ে গেল। এই তো তাদের যে আহম্মকি যেটা, এটা এই জায়গাতেই প্রকাশ পায় যে যেখানে তাদের করণীয় ছিল এইটুকু যে আমরা বেগাইরি নাজরিন ইলা দলিল, দলিলের দিকে না চেয়ে আমরা যার অনুসরণ করব তিনি এই অধিকার, এই বৈশিষ্ট্যের অধিকারী, যদি হতে পারতেন তাহলে কে হতেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই আমরা যদি এই হক দেওয়ার যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কথা আসবে তখন এটার জন্য আমরা আর ফার্দার কোনো দলিলের আমরা ধার ধারবো না, আমরা চাইবো না। তাহলে তকলিদ যদি আমাদের করতেই হয় তাহলে তকলিদ কার করবো? তকলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ কি? ওই জায়গাতেও কিন্তু ওই তকলিদটা আমরা কেন করতেছি এর পিছনে একটা দলিল আছে। যদি তাদের পরিভাষায় এটাকে আমরা তকলিদি বলি, তাদের পরিভাষায় ইত্তিবা ও ইমামিন মুআইয়ান বিগাইরি নাজরিন ইলা দলিল, এই অধিকার কে রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি নাজরিন ইলা দলিল, কারণ তিনি নিজেই দলিল। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অতএব তিনি যা বলতেছেন ওইটাই দলিল, অতএব আমার আর কোনো দলিলের দিকে যাওয়ার দরকার নেই। চোখ বন্ধ করে যদি আমরা কারো অনুসরণ করি, আনুগত্য করার জন্য আদিষ্ট হই, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা যদি মুকাল্লিদ হই তাহলে মুকাল্লিদ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে অধিকারটা দেওয়ার কথা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা দিয়ে দিচ্ছে তারা কাকে? অন্য একজনকে। এটা 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 মানে খুব স্বাভাবিক যে মানুষের যে স্বাভাবিক বিবেক যেটা, সেই বিবেক তো এটা বলবে না যে আমি একজন লোককে যার কাছে ওয়াহি আসে না, যে ভুল ত্রুটির উঠবে না, আমি তার অনুসরণ করব, দলিলের দাঁড় দাঁড়বো না। তাহলে এই দলিলগুলো কেন? কোরআন এবং সুন্নাহ কেন? এগুলো গলায় ঝুলানোর জন্য? এর জন্য তারা এগুলা দিয়ে তাবিজ দেয়? একটা কাজে তো লাগাতে হবে, এই কোরআন এবং সুন্নাহ আছে, এটাকে একটা কাজে লাগাতে হবে। এখন কি? কোরআনের আয়াত লিখে ওইটা কবজে পরে গলায় ঝুলায় এটা দিয়ে বিজনেস করো, আবার কি এটা দিয়ে মধ্যে মধ্যে ওই যে খতম পড়ে টাকা ওকামানো যায়। সাহেব বুখারি আছে, বুখারির হাদিসের ওইগুলার উপরে আমলের দরকার নেই, এগুলা খতম পড়বান। সাহেব বুখারির খতম এগুলা দিয়ে টাকা কামানোর জন্য, এগুলা ডাকাতে হয়নি, বুখারির খতম হয়তো মনে হয়, বুখারি খতম। এবং আরও আশ্চর্যের বিষয় হলো যে তাদের কাছে কালামুল্লাহ থেকে কালামুর রসুলের দাম বেশি। এই লোকদের কাছে এগুলা বলতেছি যে যেহেতু আপনারা অনেক বিষয় ফেস করেন, যদি এই ধরনের কোনো আহাম্মকের মুখোমুখি হন তাহলে এই বিষয়গুলো মনে রাখবেন। তাদের কাছে কালামুল্লাহ থেকে কালামুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য অনেক বেশি। কিভাবে? আজকে একটা খতমে কোরআনের জন্য যদি কয়েকজন হাফিজ সাহেবকে দাওয়াত দেন তাহলে একটা খতমে কোরআনের রেট কত? ধরেন বেশি থেকে বেশি 5,000। আমার কাছে রেট আছে এগুলার,
অথচ একটা বুহারি খাতমে রাইট কত, মিনিমাম 30,000, মিনিমাম 30,000। এই যে রেটগুলো আপনাদের জানাই দিই, যদি মাঝে মধ্যে পড়েন তাহলে ওইটা বাজার দর দেখে আপনারা কি করতে পারেন। এই যে দর্গা মাছ ব্যবসা ভালো তো, আমাকে একদম ওই যে নতুন রেটটা পাঠাইছিল একজন, হ্যাঁ আমাকে, এই যে খতম ও দোয়া বিজ্ঞপ্তি নামে একটা কি আছে, খতমে কোরআন 30 জন 30 পারা 200 টাকা করে 6,000 টাকা, আর 300 টাকা যদি হয় তাহলে হবে 9,000 টাকা, এর সাথে সিন্নির জন্য দেবেন আরও 2,000 টাকা। তো সব মিলিয়ে খতমে কোরআনের মিনিমাম রেট হচ্ছে 7,000, ম্যাক্সিমাম রেট 11,000। খতমে বুখারি 30 পারা 30 জনে 1,000 করে, পার পারা 1,000 করে 30,000 টাকা নিম্নে। যদি আপনার পরিচিত লোকজন হয়, আপনি তাদের মাদ্রাসাতে যদি এমনি মাঝে মধ্যে চাঁদা টাদা দেন তাহলে 20,000 টাকায়, 10,000 টাকা ডিসকাউন্ট আছে, 20,000 টাকা হয়ে যাবে। তো মিনিমাম 20,000, আর মিডিয়াম হচ্ছে 25,000, আর ম্যাক্সিমাম হচ্ছে 30,000। খতমে নারী আরেকটা আছে, 11 জনে পড়তে হয়, এটা 11,000 টাকা, মিনিমাম 8,000 টাকা। খতমে ইউনুস 45 জনে 200 টাকা করে, এটা মিনিমাম 9,000, মিনিমাম 4,500 টাকা, আর ম্যাক্সিমাম 9,000 টাকা। আর মাদ্রাসা ছাত্রদেরকে জিলাপি মিষ্টি খাওয়ানোর জন্য 500 জনে আরও দেবেন 5,000 টাকা। আখনি বা পোলাও হতে হলে তাহলে 500 জনকে আরও দেবেন আপনি 15,000 টাকা। আর সেকেন্ড ম্যারেজের জন্য যদি দোয়া করাইতে চান তাহলে এটার রেট হচ্ছে 5,000 টাকা। ফ্যামিলি সহ ইউকেতে অ্যাপ্লাই মঞ্জুরির জন্য দোয়া হচ্ছে 10,580 টাকা। আর ব্রিটিশ সিটিজেন মেয়ে যদি পাইতে চান তাহলে এটার জন্য দোয়ার রেট হচ্ছে 1,50,000 টাকা। আর এই বর্তমান সিজনে এই হুজুররা যারা আর কি, যে প্রত্যেক দিন একটা ওয়াজ মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য মানে হুজুরে দোয়া করাইতে হয় আর কি, হুজুরে তার ওই যে ওয়াজ মাহফিলের দাওয়াত পাওয়ার জন্য প্রত্যেক দিন 4টা প্রোগ্রাম যাতে পায়, এর জন্য দোয়া যদি করাইতে হয় তাহলে তাকে দিতে হবে 12,460 টাকা। যদিও বিষয়টা ফানি, কিন্তু আসলে ফানি না। এই যে রেটটা আমার কাছে যাদের থেকে আসছে, এটা সিলেটের একটা নামি দামি মাদ্রাসা, ওইখানে আমাদের এক ভাই আছেন টিচার, তো ওই মাদ্রাসায় এই রেটেই করা হয়, উনি ওইটি আমার কাছে দিয়েছেন। এবং এই যে যতগুলো বিষয় এসবগুলোর এই রেটই, সিলেটের সব মাদ্রাসাগুলোতে এই রেটই কাজ চলতেছে। এখন আমাদের প্রসঙ্গ যেটা ছিল, তাহলে তাদের কাছে কালামুল্লাহ থেকে কালামুর রাসুল বেশি দামি না? যেখানে আপনি কোরআন খতম কত দিয়ে হচ্ছে 5,000, ওইখানে খতমে বুখারির রেট কত? 20,000 টাকা। এই হচ্ছে দেওবন্দি মজহাবিয়ুন যারা, এদের চিত্র হাল হচ্ছে এটা। যাই হোক, তো আমাদের এই যে সাহসিদার বিষয়ে শেষ কথা ছিল কি, যে যদি আমাদের কোনো কি মিস হয়, ওয়াজিব মিস হয়, এবং সেটা যদি মনে পড়ে স্থান চেঞ্জের পরে, তাহলে এই ক্ষেত্রে ওই ওয়াজিবটা পুনরায় আদায় করতে হবে না, তবে সাহসিদ্ধা করব আমরা গ্রহণযোগ্য মতে কাবলা সালাম, গ্রহণযোগ্য মতে কাবলা সালাম। এর উদাহরণ যেমন দেখেন, যে একজন লোক এই যে চার রাকাতের সালাতের মধ্যে দ্বিতীয় বৈঠক যেটা তাশাহুদটা, এই তাশাহুদটা এটা কি ওয়াজিব? এখন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সাজদা করার পরে একজন লোক সে তো বসবে, সে না বসে ভুলবশত কি হচ্ছে, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এখন যদি এই বিষয়টা তার মনে পড়ে যে মনে করেন যে সে এই তো বসবে, না বসে দ্বিতীয় সেজদা দিয়ে না বসে সে এই এই হয়েছে, এর মধ্যে মনে পড়ছে যে আমি কি তাশাহুদ করিনি, তাহলে সাথে সাথে বসে যাবে, সেজদা সহ করতে হবে না। আচ্ছা, এবার সে দ্বিতীয় সেজদা করে সোজা দাঁড়ায় গেছে, দাঁড়ায় এখানে সূরা ফাতিহা পড়তে শুরু করছে, সূরা ফাতিহা পড়তে শুরু করে দিছে, তাহলে তার স্থান পুরা কি পজিশন চেঞ্জ হয়ে গেছে, এবং আরেকটা ওয়াজিব সে শুরু করে দিছে। এই ক্ষেত্রে সে কি করবে, আর ফেরত আসবে না, কিন্তু সেজদায় সহ দিতে হবে কখন, সালাম ফেরানোর আগে, কাবলা সালাম। শুধু দাঁড়ানো, দাঁড়ানোটা তার এখনো কমপ্লিট হয়নি, যদি দাঁড়ানো তার কমপ্লিট হয়ে যায় এবং সে এখানে দাঁড়িয়ে সে হাত বেঁধে ফেলছে, তাহলে কি হয়ে গেছে, কারণ কিয়ামটা তার আরেকটা রুকুন, আরেকটা রুকুন শুরু হয়ে গেছে। কিন্তু মনে করেন এই পর্যন্ত দাঁড়াইছে, বেছাড়া হয়তো এই রয়েছে, এখনো কি করেনি, হাত বাঁধেনি, তাহলে খুব দ্রুত চলে যাবে। এই যেমন একটা উদাহরণ দেন, তাহলে সে ওইটাতে ফেরত আসবে, সাথে সাথে ওইটাতে ফেরত চলে আসবে, রুকুতে চলে আসবে, সহযোগিতা করবে। কিন্তু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে যদি সে তার অবস্থান তো চেঞ্জ হয়নি, সে সাজদাতে কিন্তু যায়নি, এই যেটা আমরা বললাম, রুকুন কিংবা ওয়াজিবের ক্ষেত্রে যদি পজিশন চেঞ্জ করার আগেই তার মনে পড়ে যায় এবং সেটা সে করে নেয়, তাহলে তাকে আর সহযোগিতা করতে হবে না। কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেলে তাহলে রুকুনের ক্ষেত্রে ওইটা রিপিট করতে হবে, রুকুনটা পুনরায় আদায় করতে হবে, কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে ওইটা পুনরায় আদায় করতে হবে না, তাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতাটা ওয়াজিবের ক্ষেত্রে করতে হবে কাবলা সালাম। আর রুকুন যদি মিস হয় কিংবা রুকুন যদি এই যে মানে ভুল পড়ে যায়, হ্যাঁ, তাহলে ওইটা আদায় করবে এবং সহিসজদা করবে বাদে সালাম। না, এবার ফজলে রব্বি ভাই, আপনার দলিল, এই যে আলোচনা করলাম এই আলোচনাগুলোর দলিল কি? দলিল হচ্ছে সাহেব বুখারীর হাদিস, আবদুল্লাহ ইবনু বুহাইনা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিহিমুজ যোহরা, সাল্লা বিহিমুজ যোহর, ফাকামা ফির রাকআতাইনিল উলাইয়াইনি ওয়ালাম ইয়াজলিস, فقام في الركعتين الاوليين ولم يجلس يعني للتشهد الاول، فقام الناس معه حتى اذا قضى الصلاه وانتظر الناس تسليمه كبر وهو جالس فسجد سجدتين قبل ان يسلم ثم سلم. একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের নিয়ে জোহরের সালাত পড়ছিলেন, তখন দুই রাখাতে দ্বিতীয় রাখাতে না বসে তিনি দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় রাখাতে না বসে দাঁড়িয়ে গেলেন, তো মুক্তাদিরাও তার সাথে সবাই দাঁড়িয়ে গেলেন। তো যখন সালাত ওই যে চার রাখাত যখন কমপ্লিট হলো, ওই সময় সাহাবাই কেরামরা অপেক্ষা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরাবেন, সালাম ফেরানোর অপেক্ষা করছেন। দেখা গেল যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহু আকবার বলে উনি দুইটা সেজদা করলেন, তারপরে উঠে বসলেন, তারপরে সালাম ফিরালেন ফিরালেন। এবার দলিল ক্লিয়ার নেই আপনার? এখন ওই যে হানাফিরা অনেক সময় করেন কি, ওনারা কাবলা সালাম সেজদা দেন, ওনাদের সবগুলো সেজদাই কিন্তু কাবলা সালাম হয়। আচ্ছা, কাবলা সালামের কন্ডিশনটাও হলো যে আত্তাহিয়াত পড়ে, তাশাহুদ পড়ে ওনারা তারপরে সেজদাতে চলে যাবেন, উঠে বসবেন, আবার আত্তাহিয়াত পড়বেন, তাশাহুদ পড়বেন, দুরুদ ইব্রাহিম পড়বেন, মাসুরা পড়বেন, তারপরে কি সালাম ফিরাবেন। একদিকে সালাম ফিরানোর পরে আত্তাহিয়াত পড়ে একদিকে সালাম ফিরাবেন, তারপরে দুই সেজদা করবেন, আবার তাশাহুদ পড়বেন, দুরুদ পড়বেন, সালাম ফিরাবেন। এটাই হচ্ছে ওনাদের প্র্যাকটিস। এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভালো করে খেয়াল করবেন, চার রাখাতের সালাতে দুই রাখাত পড়ে তাশাহুদে না বসে উনি দাঁড়িয়ে গেলেন, সালাত পুরা করলেন, শেষ বৈঠকে যখন বসলেন সাহাবায়ে কেরামরা বলতেছেন যে আমরা তখন ইন্তেজার করছি কিসের, তাসলিমের, আমরা তখন ইন্তেজার করছি তাসলিমের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরাবেন। ওই সময় তিনি আল্লাহু আকবার তাকবীর বললেন এবং দুইটা সাহস সেজদা করলেন, তারপরে সালাম ফেরালেন। এই হাদিস থেকে কি বুঝলেন আপনারা? হ্যাঁ,
ওয়াজিব মিস করলে ওয়াজিব আদায় করা লাগবে না, কিন্তু কাবলা সালামের পূর্বে
সালাম দিতে, কাবলা সালামের পরে পূর্বে সালাম ফিরানোর আগে সাহস সেজদা করতে হবে, তারপরে সালাম ফিরাতে হবে। আমরা এটা বুঝলাম, আর কিছু বুঝছি
না? সালাম ফিরানোর জন্য অপেক্ষা করতেছে মানে তাশাহুদ শেষ, দুরূদ শেষ,
আহসান, বারাকাল্লাহু ফিক। এতে বোঝা গেল কি, যে কেবলমাত্র তাশাহুদ পড়েই সালাম কি করেননি, আল্লাহু আকবার বলে সাহস সেজদাতে যাননি। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করছেন যে আমরা অপেক্ষা করছি সালাম ফেরানোর জন্য, তাহলে শেষ বৈঠকে বসে কখন সালাম ফেরানোর অপেক্ষা করা যায়? তাশাহুদ দুরুদ সব কিছু পড়ার পরেই কিন্তু সালাম ফেরানোর জন্য অপেক্ষা করতে হয়, কেবল তাশাহুদ পড়েই তো সালাম ফেরানোর জন্য না। তাহলে এটা হচ্ছে হানাফিদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল, যে কেবল তাশাহুদ পড়েই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পড়ে আপনি সেজদা করবেন, এটার দলিলটা কই? হাদিসের ফিকটা হচ্ছে এই জায়গাতেই। হ্যাঁ, হবে, অসুবিধা নেই। কারা? এই তো না, এই তো শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে যে দলিল ছাড়া কাজ করলে তো এগুলো তো হবেই। এখন সহজ সহজে এরা কয়টা দেবে, বুলের উপরে বুল? বুলের উপরে বুল করতেছে, অথচ এটা তারাও বলে এইটুকু যে সালাতের তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, যে সালাতে আপনি আল্লাহু আকবার বলবেন, আপনি সালাতে ঢুকে গেলেন, সালাতের বাহিরে সব জিনিস আপনার জন্য হারাম হয়ে গেল। তাহরিমুহা আত-তাকবীর, যখন কেউ তাকবীরে তাহরিমা বলে ফেলবে তার জন্য অন্যান্য সব দুনিয়াদারি সব কিছু তার জন্য হারাম। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, যে সালাত থেকে সে হালাল হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে। এখন তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন সালাত থেকে, সালাত থেকে কী হয়ে গেলেন, বেরিয়ে গেলেন। এখন পর্যন্ত ওনারা সালাতে আসেন এটার দলিল কী? কারণ সালাতের প্রত্যেকটা কাজ করতে হবে দলিল ভিত্তিক, এটা তো ইবাদা। এটা আমার মন গড়া যদি কেউ করে তাহলে সেটা হবে, কারণ ইবাদতের বিষয় হচ্ছে এটা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ নির্ভর, এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। প্রত্যক্ষ যে সমস্ত বিষয়গুলো ইবাদা, প্রত্যক্ষ ইবাদা, সেই ইবাদতের বিষয়ে ইজতিহাদের বা কিয়াসের কোনো সুযোগ নেই।
হ্যাঁ, আমি ইমাম ইমাম কিছু জন করতেছি ইমাম ভুল করার পর সে তার মতো করে সালাত আদায় দিল এখন আমি তো ইমামের ইত্তেবা করতেছি তাকে তো আমাকে ফলো করে ইমামের ফলো করে তো আমাকে দিতে হয় সেক্ষেত্রে এটা আমার ব্যাপারটা কি হচ্ছে আমি তো অন্য সব কিছু তো আমি আমার মতো রেপ্রেজেন্ট করতেছি লোকে হাত পারতেছি এটা আমি এক্ষেত্রে আমি ইমামের ইত্তেবা করতেছি না সালাত আদায়ের ক্ষেত্রে আমি কি করবো
সহসজদার ক্ষেত্রে হচ্ছে ভুলটা কে করছে ইমাম সাহেব করছে শুধরাইবে কে ইমাম সাহেব সংশোধন করবে অতএব তার ভুলের দায়িত্ব তার উপরে আপনার কাজ হচ্ছে আপনি অনুসরণ করতেছেন সেটা দলিলের উপরে ভিত্তি করে ইদা কাব্বার আল ইমাম ফা কাব্বিরু ও ইদা রাকা ফারকাউ ও ইদা সাজাদা ফাসজুদু ও ইদা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ক্বুলু রাব্বানা ওয়া লাকাল হামদ তো আপনি দলিলের ভিত্তিতে তার অনুসরণ করতেছেন এখন বেচারা যদি ভুল করে তাহলে তার ভুলের পরিণতি সেই বহন করবে আর আপনি আপনার ইত্তিবায়ের রিওয়ার্ড যেটা ওইটা আপনি পেয়ে যাবেন না দরকার নেই
আমি তো জিনিসটা জানি
ভুল তো করছে এবং বেচারা ভুল সংশোধনের জন্য একটা ব্যান্ডেজ দিছে সেই ব্যান্ডেজটাতে হয়তো ভুল করছে তো এখন এটা সংশোধনের দায়িত্ব তো আপনার উপরে না যে ভুল করছে সেই সংশোধন করছে এবং তার সেই সংশোধনই তো আবার কি রয়ে গেছে ভুল রয়ে গেছে তো এটার জন্য সে কি করবে সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে জবাবদিহি করবে কারণ আমরা আদিষ্ট কিসের জন্য ইত্তিবায়ের জন্য এখন যেমন ধরেন হয়তো একজন ইমাম সাহেব দুই রাকাত পড়ে না বসে উনি দাঁড়িয়ে যাচ্ছেন আমার ভালো করে মনে আসছে যে বসতে হবে এখানে আমি দেখতেছি যে এটা ভুল যে বেচারা একটা ওয়াজিব ছেড়ে দিচ্ছেন এখন যে না ঠিক আছে আপনি দাঁড়ান আমি বসে রইলাম যদি এটা কেউ করে তাহলে তার সালাত হবে না এখন এই জায়গাতে প্রশ্ন যে ইমাম সাহেব ভুল করতেছেন তাই বলে আমিও কি ওনার সাথে ভুল করবো উনি একটা ওয়াজিব ছাড়তেছেন আমি দেখতেছি এটা আমার মনে আছে আমি তো বলিনি কিন্তু না এই ক্ষেত্রে আপনার জন্য কি বেচারা ভুল করতেছে আপনি তার পিছনে পিছনে চলেন দেখেন শেষ পর্যন্ত ট্রেন গিয়ে কোথায় থামে তা আমাদের কাজ হচ্ছে আমরা কি করব ইমামকে অনুসরণ করব এবং তাকে কেন অনুসরণ করতেছি দলিলের ভিত্তিতে আমাদেরকে বলা হয়েছে যে তুমি তোমার ইমামকে অনুসরণ করো তারা যদি ভুল করে তারা যদি সুন্দরভাবে সালাত আদায় করে তাহলে সেটা তোমাদের জন্য করলো তাদের জন্য করলো ভালো যদি হয় তাহলে সেটা তোমাদের জন্য ভালো তাদের জন্য ভালো ওয়াইন আশা ও আর যদি তারা ভুল করে বা এই সালাদটাকে যদি তারা অসুন্দর করে তাহলে এটা তাদের উপরে বর্তাবে আমাদের মানহাজ ক্লিয়ার হ্যাঁ এখানে ব্যাপার হচ্ছে যে আমি যে বিষয়গুলো সুন্না এই বিষয়গুলোতে আমি ইমামের অনুসরণ করার জন্য আমি কি না আদিষ্ট না কারণ সালাতের যে মূল ভিত্তি যেগুলো হচ্ছে সেগুলো কি রুকুন সে এগুলো হচ্ছে এরপরে কি ওয়াজিব বাকি সুন্নার বিষয়ে যেটুকু এখন আমি বসে বসে ইমাম সাহেব মনে করেন যে উনি তাশাহুদ পড়ে দুরুদ ইব্রাহিম পড়ে উনি এরপরে দোয়া মাসুরা পড়ে উনি সালাম ফিরে দিয়েছে আমি এর সাথে অ্যাড করতেছি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররিল মাসীহিদ দাজ্জাল বা আমি আরো আমার ইচ্ছা মতো দোয়া করতেছি এই বিষয়গুলো আমার জন্য সুন্নাহ কারণ ইমাম বসে বসে ওইখানে কি পড়তেছেন ওইটাও আমি জানি না হয়তো বেছাড়া ওই চারটা থেকে নাজাত চাইতেছেন বা আরও কিছু উনি বলতেছেন ওনার ছেলে অসুস্থ ওনার মেয়ে অসুস্থ ওইটার জন্য উনি হয়তো বলতেছেন তো আমি তো এটা জানি না আর আমার তো ছেলে অসুস্থ না মেয়ে অসুস্থ না আমার এটা বলারও দরকার নেই হ্যাঁ এখন আমার যেটা প্রয়োজন আমি সেটা বলবো এই জায়গাতে আমি কি স্বাধীন না গেল দুইটা বিষয় এরপরে যে বিষয়টা আসলো কি যে আমরা তিনটা কারণ নির্ধারণ করলাম যেখানে সাজদায় সহ দিতে হয় তৃতীয় কারণটা কি আশ্বাস সন্দেহ সন্দেহ কাকে বলে? সালাতের মধ্যে শাক বলতে আমরা কি বুঝি? কোনটা করছি, কি করছি, করছি কি করিনি, বেশি করলাম না কম করলাম, কোনটা করলাম? এই এই যে মনোভাবটা, এটাকে বলা হয় শাক। যে কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, যে আমি রুকু করলাম কি করলাম না, সাজদা দুইটা দেওয়া হয়েছে না দেওয়া হয়নি, দ্বিতীয় রাখাতে বসলাম কি বসলাম না, আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, সালাত চার রাখাত হলো না তিন রাখাত হলো না পাঁচ রাখাত পড়ে ফেললাম, এই যে বিষয়গুলোতে যে সন্দেহ ওইটাকে বলা হয় শাক। শাক তিনটা ক্ষেত্রে আপনি যে ডাউট বা শাকের দিকে আপনি দৃষ্টিপাত করবেন না, তিনটা ক্ষেত্রে শাককে পাত্তা দেবেন না। একটা হচ্ছে যেটা নিস্ক একটা ওয়াসওয়াসা, নিস্ক একটা ওয়াসওয়াসা, আপনি হয়তো ঠিকই সেজদা দিছেন, মনে হয় তো মানে এটার কোনো কি নেই, কোনো ভিত্তিহীন একটা সন্দেহ, আপনি নিশ্চিত যে আমি সাজদা যখন করি আমি দুইটাই করি। যেমন আসে না অনেক সময় যে সালাতের মধ্যে আপনি অজু করতেছেন, আপনি অজু করতেছেন মাথা মাসে করছেন ঠিকই, এরপরে পা ধুইতেছেন, পা ধোয়া শেষ, মাথা মাসে করলাম কি না, অথচ এটা আপনার অভ্যাসই যে আমি হাত ধোয়ার পরে আমি মাথা মাসে করি, কিন্তু এখানে আপনার একটা কি আসতেছে, একটা শখ তৈরি করলাম, মানে এটা কোনো বেসলেস একটা কি ডাউট। এই ধরনের ডাউটকে বলা হয় এটা কি ওয়াসওয়াসা, এটা কি একটা কুমন্ত্রণা দেয়া, শয়তান চায় যে তুমি মুখ ধুইতে থাকো ওইদিকে সালাতের জামাটা শেষ হয়ে যাক, হ্যাঁ, অথবা তোমার ইবাদতের ব্যাপারে তোমাকে একটু সন্দেহান করে তুলি, হ্যাঁ। এই ওয়াসওয়াসাকে, এই ধরনের শাক ইবাদতের ক্ষেত্রে এটা, এটার দিকে কোনো ধরনের দৃষ্টিপাত করা যাবে না, এই ওয়াসওয়াসা যখন আসবে বাস আউযু বিল্লাহ, এটাই যথেষ্ট, এখানে সাজদায় সাহুরও প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। সব ধরনের ইবাদতের ক্ষেত্রে যখন আপনার শাক আসবে, ওয়াসওয়াসা আসবে, তো এই ওয়াসওয়াসার দিকে দৃষ্টিপাত করা যাবে না। দ্বিতীয় হচ্ছে যে একজন লোকের এটা একটা তার অসুখ হয়ে গেছে, এটা তার একটা রোগ হয়ে গেছে, সব কিছুতে সন্দেহ, অজু করলো আচ্ছা পা ধুইলাম কি না, পুরোপুরি ধুইছি কি না, এটা একটা, প্রস্রাব করলো আধা ঘন্টা বসে ওইখান থেকে আসলো তারপরে আবার কাপড়ে ফুটা পড়লো কি না, আচ্ছা তারপরে ইস্তেঞ্জা করছে ঠিকমতো করলাম কি না, সালাতে দাঁড়াইলো রুকুতে তসবি পড়লাম কি না, মানে সব কিছুতেই তার একটা সন্দেহ, এটা একটা ওই যে ওয়াসওয়াসা একটা রোগ আছে। যদি দেখা যায় যে এই এই যে শাকটা কারো এটা রোগে পরিণত হয়ে গেছে, সব কিছুতেই তার শখ হয়, এই যে একটা কী আছে না এটা, এটাকে কী বলে আপনার, সুচি বাই, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই শাকটা আপনাকে আপনি আমলে নেবেন না, এটা দর্তব্য না, ওইটা দিয়ে আপনি সম্পূর্ণরূপে এটাকে মানে এটা দৃষ্টির বাইরে রাখবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে সন্দেহ আসলে সালাত আপনি পড়ে ফেলছেন, সালাত শেষ বা অজু আপনার শেষ, এরপরে অজু শেষ করার পরে আপনার সন্দেহ হইল আমি কুলি করছিলাম কিনা, তাহলে এই ক্ষেত্রে এই সন্দেহের দিকে দৃষ্টিপাত করা যাবে না। তাহলে তিনটা ক্ষেত্রে শককে আমলে নেওয়া যাবে না, তিনটা ক্ষেত্র কি, অসুখ, হ্যাঁ, ইবাদতটা বা আমলটা শেষ হওয়ার পরে ওই আমল নিয়ে যদি কোনো শক তৈরি হয় তাহলে সেইটাকেও আমলে নেওয়া যাবে না। আপনি সালাত শেষ, আপনার সালাত শেষ হয়ে গেছে আপনার, আচ্ছা আমি দ্বিতীয় রাকাতে বসছিলাম কি না, আপনি বসেন আর না বসেন আপনার সালাত হয়ে গেছে, আপনি এটাই মনে রাখবেন যে আমার এই এই যে এই এই শাকটাকে আপনি আর মনের মধ্যে ঠাই দেবেন না, সালাত শেষ, এই শাককে আমলে নেওয়া যাবে না। তো এই তিনটা ক্ষেত্রে শাক এটা গ্রহণযোগ্য না, একটা হচ্ছে একটাকে ওয়াসওয়াসা, দ্বিতীয় হচ্ছে অসুখ, তৃতীয় বিষয় হচ্ছে আমলটা কমপ্লিট হওয়ার পরে যদি ওই বিষয়ে কোনো সন্দেহ দেখা দেয় তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য কোন ক্ষেত্রে, শাকটা গ্রহণযোগ্য কোন ক্ষেত্রে? শাকটা আমরা যেখানে ওই যে সালাত বিষয়ে যখন আলোচনা করছি তখন দেখা যায় যে সালাতের মধ্যে শাক দুইটা জায়গায় গ্রহণযোগ্য, শাকটাকে আমলে নিতে হবে দুইটা ক্ষেত্রে। প্রথম তো বিষয় হচ্ছে যে আপনি আপনার কাছে একটা বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে যে আমি সালাত তিন রাখাত পড়লাম না চার রাখাত পড়লাম, বিষয়টা নিয়ে সন্দেহ, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেন আমি চার রাখাতই পড়ছি, মানে আপনার প্রবল ধারণা, যেটা প্রবল ধারণাটা হচ্ছে যে আমি ঠিকই পড়ছি, যদিও আমি ভুল করছি এই সন্দেহটাও তো আমার মধ্যে আছে, কিন্তু প্রবল ধারণা যে আমি ঠিকই পড়ছি, ভুল করিনি, তাহলে এই ক্ষেত্রে কি করবেন?
হ্যাঁ,
এই আমল এই শাককে আপনার আমলে নিতে হবে, কারণ এটা সালাতকালীন সময়ই হচ্ছে, আপনি আমলে নেবেন না, নেবেন না যে শকগুলো এই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এটা পড়ে না, আমলে নেবেন না যেটা হচ্ছে ওয়াসওয়াসা, যেটা একদম বেসলেস, এটার কোনো কি নেই, ভিত্তি নেই, এই ধরনের বিষয়ে ওয়াসওয়াসা হয় তাহলে আপনার আপনার এই ধরনের এটা হচ্ছে ওয়াসওয়াসা, এটাকে আমলে নেবেন না, আপনার অসুখ সব কিছুতেই সন্দেহ, এটাও আমলে নেবেন না, আপনার আমল বা এবাদতটা কমপ্লিট হয়ে গেছে তখন সন্দেহ তৈরি হয়েছে, এটাকেও আমলে নেবেন না। এখানে ব্যাপার হচ্ছে আপনি সালাত আদায় করতেছেন, চার রাখাতে পড়তে দাঁড়াইছেন, ওই সময় আপনার সন্দেহ হচ্ছে এটা মনে হয় আমার তৃতীয় রাকাত, না এটা দ্বিতীয় রাকাত, একটা সন্দেহ তৈরি হলো আপনার, কিন্তু এটা কি সালাতকালীন সময়ে, আমল চলাকালীন সময়ে, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই জায়গাতে আপনার প্রবল কি ধারণা যে আপনি ঠিকই চার রাকাত পড়তেছেন, আপনি ভুল করেননি, কিন্তু একটা সন্দেহ তৈরি হয়ে গেল আপনার, মেবি তিন রাখাত হতে পারে, তবে আমার যতটুকু মনে পড়ে আমি চার রাখাত পড়ছি, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি আপনাকে সেজদায় সহ করতে হবে, কারণ একটা শাক তৈরি হয়ে গেছে, যদিও ওই শাকটা আপনার প্রবল না। আপনি মনে করেন যে আপনি আপনি সালাতে চতুর্থ রাখাতে আপনি দাঁড়াইছেন, চতুর্থ রাখাতে দাঁড়ানোর পরে আপনার সন্দেহ তৈরি হয়েছে যে আমার এটা তৃতীয় রাখাত না চতুর্থ রাখাত, আবার এটা আপনার প্রবল ধারণা যে না এটা আমার চতুর্থ রাখাত, এটা লাস্ট রাখাত, এই ধারণাটা আপনার কাছে প্রবল, এই ক্ষেত্রে আপনাকে আপনি ওইটাকে ওই প্রবল ধারণাটাকে প্রাধান্য দিয়ে আপনি চার রাখাতি এটা মনে করে সালাত শেষ করবেন, কিন্তু যেহেতু শাক তৈরি হয়েছে এই কারণে আপনাকে সেজদায় সহ দিতে হবে এটা, এবং সেটা কখন? কাবলাস সালাম, সালাম ফেরানোর আগে। একটা মিনিট, না, এটা এই ক্ষেত্রে সালাম ফেরানোর পরে আপনাকে কী দিতে হবে? সালাম ফেরানোর পরে সেজদায় সাহু, আপনার ধারণা প্রবল যে আমি যেটা করছি এটা ঠিক, শুধুমাত্র সন্দেহ তৈরি হয়েছে, কিন্তু যে বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে ওই সন্দেহটা আপনার কি একটা একটা মানে সন্দেহটা মানে প্রবল না, জাস্ট একটা সন্দেহ, কিন্তু এই সন্দেহটা প্রবল না, যেটা করতেছেন ওইটাই সঠিক এবং এই ধারণাটাই আপনার বলবৎ প্রবল। এই ক্ষেত্রে আপনি যে ধারণাটা আপনার কাছে প্রবল হবে ওইটাকে ধরে নিয়ে আপনি আপনার সালাত আদায় করবেন এবং সাজদায় সহ দেবেন বাদ আসসালাম। কারণ কি, যে আসলে প্রকৃত অর্থে আপনার সালাতে কোনো ভুল তো হয়নি, কেবলমাত্র সন্দেহ, ওই সন্দেহের কারণে শয়তানের নাকে হাত দেওয়ার জন্য ওই দুইটা সাজদা। এটাকে বলা হয় তারগিমান লিশ্শেতান, তারগিমান লিশ্শেতান, শয়তানের নাকে হাত দেওয়ার জন্য দুইটা সাজদা। এবং এটা কি কখন? বাদ আসসালাম।